শুনছেন সব সময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12টা বেজে 1 মিনিট শুরু হয়ে গেল ভোটাফোন হন্টেড বাই এয়ারটেল। আমি রাস্তালাসির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং নিশ্চয়ই আজকে সকালবেলার কথাটা আপনাদের সবার মনে আছে যে আজকে সকালটা শুরু হয়েছিল ঝলমলে রোদ দিয়ে এবং সকালবেলাতেই আমার মনে হয়েছিল যে আজকের দিনটা যেদিনটা ঝলমলে রোদ দিয়ে শুরু হলো যত সুন্দর লাগছে তত সুন্দর হয়তো দিনের শেষ ভাগে থাকবে না, তাই হয়েছে। প্রচণ্ড গরম ছিল আজকে এবং বিশেষ করে যারা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছিলেন, বাড়ির বাইরে বেরিয়েছিলেন, তারা জানেন যে আজকের ওয়েদারটা কেমন ছিল। বেশ অসহনীয় গরম এবং এখনো পর্যন্ত রাস্তায় সেই একই রকমের অসহনীয় গরম আছে। কিন্তু আমরা চাচ্ছি এমন একটা কিছু করতে যাতে আপনাদের এই অসহনীয় গরমটা গরমের মধ্যেও আপনাদের শরীরটা কেঁপে ওঠে এবং আপনাদের শীতের কাঁপনই আসে শরীরে। সেরকম ধরনের কিছু ঘটনা আমরা উপহার দেবো আপনাদেরকে, সেই প্রত্যাশা রাখি। আর সেই জন্য আপনাদেরকে বলবো, যেহেতু ভূত এফএম চলছে তো সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, সেটা কিভাবে করতে হবে সেটা আমি একটু পরে বলবো। তার আগে জানিয়ে দিই যে আমাদের সাথে কমিউনিকেট করবেন কিভাবে। আমাদের সাথে কমিউনিকেট করতে হলে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আপনারা চান যে আমাদের সাথে কোনো ঘটনা শেয়ার করবেন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে। তবে আজকে যারা জয়েন করে আমার সাথে তাদেরকে আরও একবার বলে দিই, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, হুইচ ইজ bhootfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন, আমরা সেই ঘটনাটি পড়ে শোনাবো আপনাকে বা আপনাকে ইনভাইট করবো। আপনার খুব ভালো হয় যদি আপনি নিজেই আপনার সেই ইমেইলের শুরুতে উল্লেখ করে দেন যে আপনি কি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝেও আপনারা বিভিন্ন সময় আমাদের ঘটনা পাঠান। আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের ঘটনাগুলো লিখে না পাঠিয়ে আমাদেরকে সেটা রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিন। এবং এখন তো মানে মোবাইল হ্যান্ডসেটেই সব কিছু করা যায়, সুতরাং সেখানে আপনি চাইলে রেকর্ড করে ফেলতে পারেন এবং আমাদেরকে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। আমরা সেটা যদি আমাদের ভালো লাগে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যারা পৃথিবীর যে জায়গাতে আছেন সবাইকে এই সুন্দর রাত্রির শুভেচ্ছা এবং আশা করছি যে আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন আজকের ঘটনার জন্য। আমরা ঘটনায় চলে যাব, তার আগে জানিয়ে দিই আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে থাকেন তাহলে কি করতে হবে। আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে এয়ারটেল এম রেডিওতে গিয়ে সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি চাইলেই কিন্তু আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি ভূত এফএম টিউনকে আপনার কলার টিউন এবং মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। রাস্তাঘাটে আমি মাঝে মাঝে শুনি যে অনেকেই ভূত এফএম টিউনকে তাদের রিংটোন হিসেবে সেট করেছে। যাই হোক, এটা হচ্ছে ভূত এফএম টিউন এবং আশা করছি যে এটা অনেকেই আপনাদের এখন একেবারে পরিচিত টিউন হয়ে গেছে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব এবং যে ঘটনাটি আমি এখন এই মুহূর্তে পড়ে শোনাবো সেটি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন দেশের বাইরে থেকে, পাঠিয়েছেন কেপ টাউন থেকে। এবং আমি জানি যে এই ঘটনাটা কতটা ভয়ের হবে আমি বলতে পারবো না, বাট খুব অদ্ভুত টাইপের। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা যে সমস্ত সিচুয়েশনের মধ্যে যাই সেই সমস্ত সিচুয়েশন হয়তো আমাদের নিজেদেরই ক্রিয়েট করা। আবার অনেক সময় মনে হয়, যেমন আমি বলতে পারি যে বাথরুমে যাই যখন আমরা, যখন আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাওয়ার পরে আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখেছি যে এই যে পাইপ দিয়ে পানি যাবার যে শব্দটা, এই শব্দটা মাঝে মাঝে অনেকটা মানুষের কথা বলার শব্দের মতো শোনায়। আপনারা কখনো খেয়াল করেছেন কি যায় না? এখন আমি জানি না আসলে যে কেউ কথা বলছে নাকি আপনি সেই পানির শব্দটি অন্যভাবে শুনছেন নাকি সিচুয়েশনটা এমন যে আপনি শুনতে বাধ্য হচ্ছেন, এটা কে বলতে পারে? এটা এটা আসলে পরীক্ষা করার তো কোনো উপায় নাই। আমি একটু আগে জিনিসটা ফেল করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আপনার সাথে শেয়ার করা দরকার, যে অনেক কিছু হয়তো আমরা ইগনোর করি যে না না এটা তো খুব স্বাভাবিক, এরকম হতেই পারে, এরকম একটা শব্দ হতেই পারে, শব্দটা আসলে কে করছে, শব্দের উৎসটা কি সেটা আমরা কখনো খেয়াল করি না বা সেটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নেই। আবার যদি বেশি মাথা ব্যথা হয় তাহলে সেটা আরেকটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে। যাই হোক, আমরা ঘটনায় যাই। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন ঠিক তার মতো করে বলছি। আসসালামু আলাইকুম, আমার নাম রুবেল, আমি কেপ টাউনে থাকি। তো 2008 সাল থেকে। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা লিখবো লিখবো করেও লেখা হয়ে ওঠেনি। আমার ঘটনাটা যদি পড়ে শোনান খুশি হব। ঘটনা যাওয়ার আগে আমি ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে একটু বলে নিই। আমি সাউথ আফ্রিকার একটা টেলিফোন কোম্পানিতে ফাইবার অপটিক কেবল টেকনিশিয়ান পোস্টে কাজ করি। কাজের সময় 95% সময় আমাকে রাস্তায় থাকতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। ঘটনাটা ঘটে 2012 সালের নভেম্বর মাসে 24 তারিখ শনিবার। আমাদের এখানে উইকেন্ড, আমাকে প্রতি মাসে দুইটা উইকেন্ডে দুপুর একটা পর্যন্ত কাজ করতে হয়। ঘটনার দিন আমি রীতিমতো কাজ করতে ব্লু ডাউন নামে একটা জায়গায় যাই, যেটা কিনা আমার অফিস থেকে 20-22 কিলোমিটার দূরে। সেখানে কাজ শেষ করে আমার প্রায় 12:15 মতো বেজে যায়। তাই টাইম কাভার করার জন্য আমি হাইওয়েতে যাওয়ার সিদ্ধান্ত নেই। হাইওয়েতে গেলে 25-30 মিনিটের মধ্যে আমি চলে যেতে পারবো। দেন আমি ড্রাইভ করি যথারীতি হাইওয়েতে উঠে। এই হাইওয়েটার নাম হচ্ছে N2। অফিস থেকে 8-10 কিলোমিটার দূরে আমি তখন। হাইওয়েতে দুইটা লেনের পাশে তিনটা লেন, মাঝখানে 4 ফিট উঁচু করে ওয়ালের মতো করে আইল্যান্ড করা। আমি রাইট লেনে ড্রাইভ করছিলাম, স্পিড ছিল 140-150। আমার সামনে বাম পাশে দুইটা গাড়ি 50 মিটার দূরে হবে। পেছনের গাড়িটা তার সামনের গাড়িটাকে ওভারটেক করার জন্য ডান পাশের লেন মানে আমার লেনে চলে আসলো। আমি এমন একটা সিচুয়েশনে পড়লাম যে আমার তিন পাশেই গাড়ি, বামে গাড়ি, সামনে গাড়ি না, সামনে গাড়ি না পারছি হার্ড ব্রেক করতে, কারণ আমার পেছনেও গাড়ির স্পিড আমার থেকেও বেশি হবে। বাঁচার জন্য ডান পাশের রাস্তা থেকে আমার ডান পাশের দুই হুইল নামিয়ে দেই, আর আমার সামনে বিরাট একটা ল্যাম্পোস্ট, তারপর আর কিছু মনে নেই। যখন আমার সেন্স ফিরে আসে দেখি যে আমার সামনে ড্যাশবোর্ডের হুইলটার মানে আমার ড্যাশবোর্ডের হুইলটার মানে আমার গাড়িতে, আমি ঠিক বুঝলাম না লাইনটা, দেখি যে আমার সামনে ড্যাশবোর্ড আর হুইলটার আমার গাড়িতে, আর ড্রাইভ সাইডের ডোরটা ওপেন করা এবং বাইরে দাঁড়ানো সেই দাঁড়ানো একটা মানে বিয়ার বটল হাতে একজন ট্রাফিক কপস আমার অ্যালকোহল লিমিট চেক করে আর ড্রাইভিং লাইসেন্স চেক করে। আমাকে বলে, তুমি এখানে ঘুমাচ্ছ কেন, এটা সেফ জায়গা না, তুমি যদি বেশি টায়ার্ড ফিল করো আমি তোমাকে ড্রাইভ করে নিয়ারেস্ট পেট্রোল গ্যারাজে পৌঁছে দিই। আমি বলে ফেললাম ওকে। দেন উনি 5-7 কিলোমিটার ড্রাইভ করার পর আমরা একটা পেট্রোল গ্যারাজে পৌঁছালাম। উনি আমাকে ওখানে পৌঁছে দিলেন। আমি রেস্টরুমে গিয়ে চোখে পানি ঝাপটা দিই, ফ্রেশ হয়ে নেই, তারপর গাড়ির সামনে যাই, গিয়ে দেখি গাড়ির বাম পাশে দরজার নিচে একটা বড় ডেন্ট। দেখে মনে হয় ক্রেন টাইপের কিছু দিয়ে গাড়িটা উঁচু করা হয়েছিল এবং গাড়িতে ফুয়েল ছিল খুব কম। তাই আমি গাড়িতে কিছু পেট্রোল ভরলাম আর ওদের জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা। ওরা যা বলল আমি তা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি কেপটাউন থেকে 150 কিলোমিটার দূরে একটা জায়গায়, আর ঘড়িতে সময় তখন 12:52। আমি আজ পর্যন্ত এটার কোনো এক্সপ্লেনেশন পাইনি। গাড়ির জিপিএস লগার দিয়ে আমি চেক করেছি এবং ট্র্যাকার কোম্পানি থেকেও লগ নিয়েছি, বাট কিছুই পাইনি। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো আমার গাড়িতে যে ফুয়েল ছিল তা দিয়ে 50 কিলোমিটারের বেশি যাওয়ার কথা না। আমি আমার মা ছাড়া আর কারোর সাথে এই ঘটনা শেয়ার করিনি, কারণ কেউ বিশ্বাস করবে না। বাট ঘটনাটা ঘটার পর আমার জীবনে ঘটে যাওয়া কিছু পুরনো ঘটনার সাথে সম্পর্ক খুঁজে পাই, তা না হয় কোনো একদিন এসে আপনাদের স্টুডিওতে গিয়ে বলব। আর আপনি জেনে খুশি হবেন যে এখানে ভূত সময়ের অনেক লিসনার আছেন। আমার ঘটনা যদি পড়ে শোনান তাহলে প্লিজ আমাকে জানাবেন। আমি খুবই সরি আপনাকে জানাতে পারিনি, বাট আজকের এই এপিসোডটি নিশ্চয়ই আপনি শুনবেন কোনো না কোনোভাবে, এবং আশা করবো যে আপনার বাকি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো শোনার আপনি আমাদের কাছে পাঠিয়ে দেবেন বা আপনি দেশে এসে আমাদের এখানে বলে যাবেন, সেই অপেক্ষায় থাকলাম আমরা। এবং অদ্ভুত একটা ঘটনা যে আপনি খুব অল্প সময়ের মধ্যে 12:15 আর 12:52 এর মধ্যে 150 কিলোমিটার দূরের কোনো একটা জায়গায় গিয়েছিলেন এবং কীভাবে গেছেন, কি হয়েছে না হয়েছে আপনি কিচ্ছু জানেন না, এবং আপনি কাজ করে ফেরার পথে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা মানে এই এই ঘটনাটা আসলে বেশ অবাক করার মতো, কতটা ভয় লাগবে জানি না, বাট আমি খুব অবাক হয়েছি। আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি যারা শুনলেন তাদের অনেক ভালো লেগেছে। কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই, এবং আপনারা যারা এই মুহূর্তে জয়েন করুন তাদেরকে SMS পাঠানোর নিয়মটি আরও একবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি তুষার রাজশাহী থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা হেভি হয়েছে। সুজন আমাকে লিখেছেন যে আমরা 7 মিলে খুব আগ্রহ নিয়ে ভূত এফএম শুনছি, আমরাও খুব খুশি হলাম শুনে যে আপনারা 7 মিলে আমাদের সাথে রয়েছেন এবং আপনাদের ব্যস্ততাকে পাশে সরিয়ে অন্য জায়গায় সরিয়ে আপনারা আমাদের সাথে রয়েছেন। সুস্মিতা বণিক আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে একা লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে নিলয় ধানমন্ডি থেকে লিখেছেন যে একজন 10 ছেলে এবং আমি একা ভূত এফএম শুনছি, বা অনেক সাহসী আপনারা দুজন। রনি সিলেট থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে রাশেদ ধামরাই ঢাকা থেকে, এবং তিনি লিখেছেন যে লাভ ইউ ভূত এফএম। আমাদেরকে সিমরন SMS করেছেন জিগাতলা থেকে, এবং আমাদেরকে SMS করেছে, তার কাছে অবশ্যই এই ঘটনাটা তেমন বেশি ভালো লাগেনি, এবং তিনি বলছেন যে তিনি নেক্সট ঘটনার জন্য খুবই এক্সাইটেড এবং তিনি খুব অপেক্ষা করছেন আগ্রহ নিয়ে। নদী আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন মাহি ধানমন্ডি থেকে। সিয়াম আমাদের উত্তরা থেকে SMS করেছেন, লিখেছেন রাস্তা কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তানজির পাবনা থেকে, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আমাদের SMS করেছেন এবং তিনি শুনছেন, তার খুব ভয় লাগছে। আরিফ গাজীপুর থেকে আমাদের SMS করেছেন তৌফিক SMS করেছেন, আমাদেরকে নিবির সুলতান আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন স্টোরিটা মোটামুটি লাগলো, নেক্সট স্টোরি আরও ভালো হবে আশা করি ইনশাল্লাহ। প্রত্যয় আমাদের লিখেছেন যে আজকের ফার্স্ট ঘটনাটা ভালো লেগেছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন ইথিকা, এবং আমাদেরকে SMS করেছেন সুজন, তিনি ভূত এফএম এর প্রশংসা করেছেন। তোফাজ্জল বনানী থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, আচ্ছা তিনি বলেছেন যে বাংলাদেশ ছাড়া অন্য দেশে কি করে ভূত এফএম শুনবো, প্লিজ একটু বলেন, আমরা খুব দ্রুত আপনাদের কাছে সেই সলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ। জুবায়ের আমাদেরকে SMS করেছেন আমাদেরকে শাহাদাত, অন্তর আমাদের SMS করেছেন তাওহিদ, এছাড়াও লিজা ওয়ারি থেকে SMS করেছেন, জয়, ইয়াসিন, রানা, প্রভাত, পলাশ, এছাড়াও আরও অনেক SMS করছেন। সবার SMS পড়া সম্ভব হচ্ছে না, তাহলে আরও অনেক ঘটনাই বাকি থেকে যাবে। আমরা ঘটনায় চলে যাই, আমাদের প্রথম অতিথির কাছে আমরা যাচ্ছি, এবং আমি প্রথমে জানতে চাইবো আপনার নাম, প্লিজ আপনার নামটা একটু বলবেন।
ভাই ভূত FM এর শ্রোতা, আমার নাম SM রাজীব, আমি ধানমন্ডি থেকে আসছি।
ওকে, আপনার যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা কোথায় ঘটেছে, ঢাকাতে না ঢাকার বাইরে কোথাও?
না, এটা ঘটেছে আমার দেশের বাড়িতে, আমার বাড়ি কুষ্টিয়াতে, কুষ্টিয়ারই একটা গ্রামে, সেটা আমার ফুপুর বাড়ি আর কি।
কুষ্টিয়ার গ্রামটার নাম বলা যাবে কি?
হ্যাঁ বলা যায়, এটা কমলাপুর।
আচ্ছা, ওকে, জি জি, আপনি ঘটনা শুরু করেন প্লিজ।
আচ্ছা, ঘটনাটা বেশ আগের, এটা সম্ভবত 1994-95 সালের দিকের ঘটনা। সেই সময় আমি ক্লাস 5-6 পড়ি, এবং ছুটি পেলে আমি আমার ফুপুর বাড়িতে আর কি বেড়াতে যাইতাম, তো 7-8 থাকা পড়তো আর কি ওখানে। তো সেই সময় আর এই ঘটনা, তো একদিন ঘটনা শুরুর আগে একটু প্রেক্ষাপটটা বলে নেওয়া ভালো। আমার ফুপুর বাড়িটা ছিল মাঝখানে বড় উঠান, চারদিকেই ঘর ছিল আর কি, তিন দিকেই ঘর, এবং প্রত্যেকটা ঘরই মাটির, এবং উপরে টিন দেওয়া ছিল আর কি। আর পেছনের দিকে রান্নাঘরটা, রান্নাঘরের দেয়ালটা ভালো ছিল না, বাট উপরে টিন দেওয়া ছিল। তো যাই হোক, এক সন্ধ্যাবেলা আমার ফুপু আমাদেরকে সাথে করে তেলের পিঠা ভাজার একটা ব্যবস্থা করলো আর কি সন্ধ্যার দিকে। তো একটা ইনফরমেশন দিই যে সেই সময় পূর্ব বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, এবং গ্রাম অঞ্চল সন্ধ্যার দিকে 7-7:30 দিকে মানে অনেক অন্ধকার, এবং সেখানে মোটামুটি গ্রামের দিকে ওই সময়টা রাতই বলা চলে, এবং বাড়ির অন্যান্য সদস্যরা ততক্ষণে ঘরে চলে গেছেন, এবং হয়তো কেউ কেউ শুয়েও পড়ছে। তো যাই হোক, আমরা রান্নাঘরে খুব ইন্টারেস্ট নিয়ে, আমি এবং আমার দুই কাজিন, আমার পুরো দুই বোন, একজন আমার থেকে ছোট আর একজন আমার থেকে বড়, তো আমরা পুকুর পাশে চুলার পাশে বসে আছি সবাই মিলে ইন্টারেস্ট নিয়ে, যে ফুপু পিঠা ভাজবেন এবং আমরা আর কি এনজয় করবো জিনিসটা। তো যাই হোক, তো পিঠা ভাজার মুহূর্তে হঠাৎ করে টিনের ওপরে একটা দুম করে আওয়াজ, শব্দ পেলাম আর কি। মনে হলো যে একটা ইটের টুকরা বা মাটির ঢিল এরকম পড়ছে। তো এত রাত্রে 7:30 বাজে অন্ধকার, ওই সময় মানে টিনের উপরে কিছু পড়ার কথা না। তারপর আমরা একটু হকচকিয়ে গেছি, বাট জিনিসটা নর্মাল লাগছে আমাদের কাছে। তো যাই হোক, পিঠা ভাজা শুরু হলো, আমরা আসি বসে। কিছুক্ষণ পরে হঠাৎ করে রান্নাঘরের উপরে টিনে মরমর মরমর করে শব্দ। শব্দটা এরকম, আপনারা আপনারা যারা শুনছেন আর কি, টিনের উপরে কেউ যদি হাঁটে এরকম একটা শব্দ হচ্ছে, কেউ যেন টিনের উপরে হাঁটতেছে, মুড়মুড় করে শব্দ হচ্ছে। তো আমরা হঠাৎ যখন খেয়াল হয়েছে, আমার ফুফু বলে উঠলো, কে রে টিনের চালে কে? চুপ, চারিদিকে চুপ, কোনো কথা নাই। আমরা কিছুক্ষণ পরে আবার নর্মাল হয়ে গেলাম। যথারীতি পিঠা ভাজা চলতেছে। 5 মিনিট হয়তো তারপরে আবার ওই আওয়াজটা, মনে হচ্ছে যে কেউ একজন টিনের উপর হাঁটতেছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে আমরা বের হয়ে আসছি, আমার ফুফু আমাদেরকে নিয়ে বের হয়ে আসছে অন্ধকারের মধ্যে, ফুফুর হাতে একটা কুপি জ্বালানো। কুপির আলোতে মানে তেমন কিছু বোঝা গেল না, টিনের উপর কিছুই নাই। এবং রান্নাঘরের পেছনে ছিল দুইটা তেঁতুল গাছ, পাশে বাঁশঝাড়, বাঁশঝাড়ের পেছন দিয়ে একটু ঝোড় জঙ্গল, তার পেছনে নদী। তো আমরা কিছুই খেয়াল করলাম না, গাছ তেঁতুল গাছটা একটু হাওয়ায় নড়তেছে, অন্ধকার, প্রচন্ড অন্ধকার, কিছুই বোঝা গেল। আমরা জিনিসটা স্বাভাবিক মনে করে, ততক্ষণেও আমাদের ভিতরে কোনো মানে সেরকম প্রশ্ন জাগেনি যে ব্যাপারটা কি হচ্ছে। তারপর আমরা গিয়ে আবার যথারীতি পিঠা ভাজার পাশে বসছি, এবং বেশ কিছুক্ষণ হয়ে গেছে, 7-8টা পিঠা ভাজছে, পিঠা গরম আমরা খাবো। এই সময় এই শব্দটা আবার শুরু হলো, এবং এবার প্রচন্ড জোরে, মনে হচ্ছে যে সত্যি সত্যি একজন মানুষ চালের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এইবার আমি জানি না, আমার ফুফু মনে হয় বুঝতে পারছিলেন কোনো একটা নর্মাল ঘটনা বা কোনো রকম অস্বাভাবিক ঘটনা বুঝতে পারছিলেন। তো বুঝে উনি আমাকে আমাদেরকে বললো যে চল, তোদের আজকে আর পিঠা খাওয়া লাগবে না, চল ঘরে যাই। তো ঘরে যাওয়ার জন্য ওইভাবেই রেখে জাস্ট আমাদেরকে নিয়ে বের হয়েছে রান্নাঘর থেকে। বের হয়েই আমরা বের হয়েই যেটা দেখলাম, মানে যেটা দেখার জন্য আসলে আসলে আমরা প্রস্তুত ছিলাম না, পেছনে যেই ঘুরছি দেখি টিনের চালের উপরে মানে একটা ছোট বাচ্চা হবে, ছোট বাচ্চা টাইপের, শরীরটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, তবে মুখটা যে ছোট বুঝলাম, ছোট বাচ্চা টাইপের, কিন্তু মুখটা এত ভয়ঙ্কর রক্ত মাখা মুখ টাইপের, মনে হচ্ছে যে মানে লাল টর্চ দিয়ে কেউ যদি তার মুখে মানে আলোটা মারে কি কতটা ভয়ঙ্কর। এবং আমাদের দিকে জল জল করে তাকায় আছে, এবং আমিও দেখছি, সাথে আমার দুই কাজিন এবং আমার ফুফু, আমরা চারজনই দেখছি বিষয়টা। এবং এতটা ভয় পাইছি যে ওখানে মানে জাস্ট থান্ডার হয়ে গেছে আমরা, এবং আমার যে ছোট বোনটা ছিল ওর সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে, জিনিসটা থেকে চিৎকার দিয়ে পড়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে। এবং আমি মানে সময়টা ছিল 4-5 সেকেন্ড এরকম, জাস্ট ওটাকে দেখলাম যে হাওয়ায় মানে ওখান থেকে তেঁতুল গাছ হয়ে ওটা বাঁশঝাড়ের ওইদিকে হাওয়ায় মিলে গেল, মানে 4-5 সেকেন্ডের ঘটনা। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু হলো অন্যান্য ঘর থেকে, আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল তারা সব বের হয়েছে, বের হয়ে তারপরে আমাদেরকে ঘরে নিয়ে গেল, আমরা বোনটাকে ঘরে নিয়ে গেলাম, মাথায় পায়খানি দিয়ে একটু সেবা শুশ্রূষা। কিন্তু অবাক ব্যাপার হলো যে বাড়ির অন্যান্য লোকজন জিনিসটা শুনলো খুব বেশি রিয়াক্ট করলো না, এটাতে আমার একটু অবাক লাগছে, মানে ব্যাপারটা মনে হয়েছে যে জিনিসটা স্বাভাবিক, আমার কাছে মোটেও জিনিসটা স্বাভাবিক মনে হয়নি। এবং আমার ফুফা একটু বাড়িতে রাত করে ফিরতো, পরে ফিরলো আমার ফুফা 10টার দিকে। তো ঘটনা ওই রকমই, সারা রাত আমরা ওইভাবে একটু ভয় আতঙ্কের মধ্যে কাটাইলাম, এবং আমার ওই বোনের জ্ঞানও ফিরছে, তারপরে জ্বর আসছে। সকালবেলা যখন আমরা সকালের দিকে, তখন ওই পাশের মসজিদ থেকে একজন হুজুর আসলেন, এবং হুজুর এসে সব কিছু শুনে তারপরে কিছু দোয়া দোয়া পড়লো, এবং আমার ওই বোনকেও কিছু তাবিজ টাবিজ দিল। এবং সবচেয়ে মজার ঘটনা হলো যে আমরা সকালবেলা যেটা দেখলাম, এটা আমার কাছে আরও অবাক লাগছে, যে পিঠাগুলো ভাজা ছিল 5-7টা পিঠা, প্রত্যেকটা পিঠায় খাওয়া, এবং এটা দেখে মনে হচ্ছে না যে ইঁদুর বিড়ালে খেয়েছে, আমার মনে হচ্ছে যে কোনো ছোট বাচ্চা এক কামড় এক কামড় এক কামড় করে সব কয়টা পিঠা খেয়ে রাখছে। এবং আমার জানা মতে যে আমরা রাত্রিবেলা ওই রান্নাঘরে আর কেউ ঢোকে নাই,
পিঠা নিশ্চয়ই ঢাকা ছিল বা নিরাপদ কোনো জায়গাতেই ছিল।
হ্যাঁ, ফুফু পিঠাগুলো তুলে তো একটা ভালো পাত্রেই রাখছে, এবং পিঠাগুলো ওইভাবে খাওয়ার কথা না, কোনো মানে ইঁদুর বিড়ালের খাওয়ার কথা না। এটা আমার কাছে সবই মানে খুবই অবাক ব্যাপার যে তাহলে পিঠাটা খাইলো কে, এবং আমরা যেটা রাত্রে দেখলাম ওইটা কি, আমি আজও মানে এটা কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। যাই হোক, তবে আরেকটা অবাক ব্যাপার যেটা, যে বাড়ির সদস্যরা কিন্তু খুব বেশি রিয়াক্ট করলো না, আমি জানি না তারা কেন এত রিয়াক্ট করো না, যে এরকম ঘটনা কিন্তু তাদের কাছে স্বাভাবিক লাগছে। তো যাই হোক, এরপরে রাসেল ভাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কিছু ঘটনা ঘটছে আমার সাথে, ওই মনের সাথে বা আমাদের সাথে। আমি মানে ওই হুজুর যে এসে ধোয়া পড়ে গেল বা তাদের, কিন্তু আমার মনে হলো না যে খুব একটা এটা সমাধান হলো।
আচ্ছা, কি হয়েছিল তারপরে?
তারপরে ধরেন একদিনকে, মানে ওই সময় হয়তো ওইবার না হলো তারপরের বার, আমার বোনের সাথে আমি দুপুরবেলা, আমরা ছোট তখন, আমরা আখ খেতে গেছি। আখ খেতে যে আখ কাটবো, আখ কেটে মজা করে খাবো আর কি, মানে খেলাধুলার চলে। তো হঠাৎ করে দুপুরবেলা একদিন গিয়েছে আমার বোনের সাথে, তো আখ খেতের ভেতরে ঢুকে পড়ছি, ঢুকে আখ কাটবো, হঠাৎ করে মনে হলো সামনে থেকে সাদা পোশাক পরা কেউ একজন আমি দেখছি, আমি মানে ক্লিয়ার দেখতে পাইনি রাসেল ভাই। তো আমার ওই বোন একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে পেছনে ঘুরে দৌড়, আমিও দৌড়াইছি যে ধরা পড়ে যাবো হয়তো, এরকম একটা ভয়ে দৌড়াইছি। পরে একদম বাড়ি সোজা দৌড়াইছি, পরে আমি বাড়িতে চলে আসছি, আমি কোনো দিকে তাকাইনি, দৌড়ায় বাড়িতে চলে আসছি আমার পুর কাছে, এসে দেখি আমার বোনটা আসে নাই। আমি স্বাভাবিক মনে করছি যে আশেপাশে আছে, সময় যায়। যখন বিকাল সন্ধ্যা হয়ে গেল তখন দেখলাম যে আসে নাই, তখন একটু চিন্তিত আমরা, ওকে খোঁজাখুঁজি চলতেছে। হঠাৎ একটা সময় একজন খবর দিল যে ওকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? জাস্ট ওই আখ ক্ষেতের থেকে আমার পুকুর বাড়িটা যেদিক, জাস্ট তার বিপরীত দিকে, মানে ওই ক্ষেতের পেছন দিকে একটা গোরস্থান, সেই গোরস্থানের ভেতরে ঠিক না, কাছাকাছি, মানে গোরস্থানের সাথে লাগাওয়া, ওখানে সে সেন্সলেস হয়ে পড়ে আছে এবং তাকে নিয়ে আসা হয়েছে।
তাকে জিজ্ঞেস করছে,
তার কাছে এসে যখন জ্ঞান ফিরল তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে। সে যেটা বর্ণনা দিল যে সে ভয়ঙ্কর একজন সাদা পোশাকের একজন আলখিল্লা পরা একটা মানে মস্ত বড় লোক দেখছে, এবং সে বলতেছে যে সে তার পিছন পিছন ভেসে ভেসে আসতেছিল, এরকম একটা ধাওয়া দিছে তাকে, যে তার কারণে তার মানে ঠিক ছিল না দেশ বাড়িতে যাবে কিনা, এবং ও কিভাবে ওখানে পৌঁছা গেছে সেটা ও নিজে বলতে পারতেছে না।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আরো বেশ কিছু SMS চলে এসেছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। আমাদেরকে নড়াইল থেকে আকাশ SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূতাসন। আমাদেরকে প্রাপ্তি SMS করেছেন, লিখেছেন আপনি কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও আদনান আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি। মোহাম্মদ শিপন এবং এছাড়াও বিপ্লব আমাদের SMS করেছেন আমাদেরকে। আমাদেরকে দেখতে পাচ্ছি, আচ্ছা স্টার্লিং রৈত লিটন, এছাড়াও আমাদের SMS করেছেন আনিকা মিরপুর DHS থেকে। প্রিন্স আমাদের SMS করেছেন সিরাজগঞ্জ থেকে। আমাদেরকে আশরাফুল SMS করেছেন আমাদেরকে অপূর্ব ইসলাম SMS করেছেন, আমাদেরকে নাসিম SMS করেছেন, সাইফুল মাহি, এছাড়াও অনুপ SMS করেছেন আমাদেরকে আনিস খুলনা থেকে। তানভীর আমাদের SMS করেছেন বরিশাল থেকে। এছাড়া আমাদেরকে নিয়াম SMS করেছেন চিটাগং পৌত কলোনি থেকে। সাহিদ সাদিয়া আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি নিবিড়। এছাড়াও আমাদেরকে ঋতুরাজ সেই থেকে SMS করেছেন, সুজয় আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে ভয় লাগতেই হবে, এবং তিনি বলছেন যে 26 তারিখে তার পরীক্ষা রয়েছে এবং তিনি সেজন্য পড়াশোনা করছেন। আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি নাদিম, এছাড়াও আমাদেরকে SMS করেছেন রায়ান, SMS করেছেন আমাদেরকে রাকিব, SMS করেছেন রাব্বানি, উৎস গুলশান থেকে আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে রিপন SMS করেছেন সৌরভ সহ আরো অনেকে। আপনারা যদি আমাকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। একটা ছোট ব্রেকে যাব এবং ব্রেকের পরে রয়েছে একটা ঘটনা, যে কথাটি আমরা পেয়েছি দেশের বাইরে থেকে এবং অসম একটা স্টোরি, এবং এই ঘটনাটা শুনলে ভয় কষ্ট মানে ভালো লাগা তিনটা একসাথে এরকম পাওয়া যায় না আসলে। এই ঘটনাটা অদ্ভুত সুন্দর একটা ঘটনা, আশা করছি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। সুতরাং ঘটনাটা আমরা জাস্ট ব্রেকের পরে প্লে করবো, আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি জাস্ট ঘটনাটার পরেই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, এফএম টিমের সকল সদস্য ও শ্রোতা বৃন্দ যারা শুনছেন, আমি আজকে আপনাদেরকে আমার জীবনের একটি অদ্ভুত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তার আগে একটু ভূমিকা বলে নিই, আপনারা তো অনেকেই জানেন আমরা যারা প্রবাসীরা থাকি, দেশের ফার্স্ট জেনারেশন মাইগ্রেন্ট, তাদের মনটা সবসময় দেশেই পড়ে থাকে এবং দেশের একটি ফোন কলের জন্য আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি। শুধু একটি সময় ছাড়া, সেটা হচ্ছে ভোর রাত। ভোর রাতের ফোন যখন বাংলাদেশ থেকে আসে, আমার জানা মতে কারো জীবনে সেটা সুসংবাদ নিয়ে আসেনি, নিয়ে এসছে দুঃসংবাদ। ঘটনাটা বলছি এই জন্য যে আমার আব্বা 2008 ওই সময় ওনার ক্যান্সার ধরা পড়ে এবং খুব অল্প সময় আল্লাহ পাক ওনাকে আমাদের কাছ থেকে নিয়ে যান। তো যাকে মূল ঘটনায় ফেরত আসি, 2009 21 এপ্রিল ভোর রাত তখন 3:30 কি 4 ফোন বেজে ওঠে, ফোন ধরি, ওপাশে আমার মার গলা, বলেন বাবা সুমন তোমার আব্বা মারা গেছেন। এ কথা শুনে আর কি করবো বলেন, কিছুক্ষণ স্তব ধরে বসে থাকলাম, তারপর শুরু করলাম কান্নাকাটি। এখন আম্মা আমাকে থামাবেন না আমি আম্মাকে থামাবো, দুজনেই ভুল করে কাঁদছে। তখন আম্মা আমাকে একটু পরে জিজ্ঞেস করেন, বাবা তুই কি আসতে পারবি? আমার তখন কিছু ঝামেলা চলছিল আমার পেশাগত বিষয় এবং আরো কিছু ছিল আর কিছু আমার সমস্যা, যাকে সে দিতে শোনা যায়। আমি আম্মাকে বললাম, আম্মা আমি পারবো না, আর আব্বারও শেষ ইচ্ছা ছিল উনি মারা গেলে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব শরীয়ত মোতাবেক দাফন করার জন্য ব্যবস্থা করা হয়, তুমি ওনার শেষ ইচ্ছাটা পূরণ করা শুরু করো, দাফনের ব্যবস্থা করো। আম্মা বললেন ঠিক আছে। তো তখন ও বলো হসপিটালে আব্বার ডেড বডি তখন রিলিজ করে নেই, তো কিছু ফর্মালিটিস পুরো করে আব্বাকে বের করবে। তো যাকে ঘটা ঠিক হলো যে বাদ জোহর জানাতে হবে, পরে সেটা একটু চেঞ্জ করে বাদ আসন নেওয়া হলো, কারণ ওই কিছু আমাদের দেশের বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবেন, তাদের আসতে একটু দেরি হবে, সব বাদ আসন নেওয়া। তো বাদ আসার সম্ভবত বাংলাদেশের এখন 5:00-6:00 আর আমাদের সময় 11:00-12:00, 6 ঘন্টা ডিফারেন্স, তখন 6 ঘন্টা কি 5 ঘন্টা হবে এনিওয়ে। সো আমি তো মন খুব খারাপ কান্নাকাটি করছি, আমার একটা ছোট বাচ্চা আছে, ছোট মেয়ে, তখন তার বয়স ছিল মাত্র 7 মাস। বেলা বেড়া করানো জানা যাওয়ার আগে আমি আমার ব্যাকিয়ারে আমার লিভিং রুমে ব্যাকিয়ারে পেটি রোডটা খুলে ওখানে দাঁড়িয়ে ওষুধ ধারায় কাঁদছি। আমার ওয়াইফ তিনি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, এটা যে সুসংস্থিতি করে আর কি, এটা আত্মীয় স্বজনরা করবে। তো আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার ছোট বাচ্চাটা তখন মাত্র হামাগুড়ি দিয়ে আসে গেছে, হামাগুড়ি দিয়ে কার্পেট উপরে আসলো, এসে আমার পা ধরে টানছে। তো আমি আমাদের বাচ্চাটাকে খুলে নিই, মনে একটা শান্তি পাবো, খুলে নিলাম, দেখি সে আমার চোখ মুছছে শান্তি মাসাল্লাহ। একটু পরে আমার ব্যাকিয়ার্ডে কোনার দিকে, যেদিকে আমার গার্ডেন রিয়ার অ্যাক্সেস ডোর, সেদিকে তাকে সেদিকে খিলখিল করে হাসছে, হাততাই থেকে হাততালি দিচ্ছে। ওর রিয়েকশনটা তো আমার তখন যে বড়রা কেউ ছোট বাচ্চাদের মুখের সামনে এসে যদি কথা না উচিত 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 করে কোনো ফানি ফেস করে অথবা হাত দিয়ে একটু খেলা খেলা করে বাচ্চা যদি হাসে না, ওরকম করছে। আমি অবাক মুখে রে, ওখানে কে কিছুই নেই, বলা বললো আমার ব্যাকিয়ার্ডে ওখান থেকেই কনজারভেশন ফরেস্ট শুরু, এর পিছনে না কোনো মানে ইয়ে নেই, ডিউলিংস নেই আর কি, কিছু নেই। তো সে আসছে, এসে অবশ্যই আমাদের কোনো একজন ছোট বাচ্চারা থাকে, তারা ওই যে হাত বাড়িয়ে কোনো থেকে যাওয়ার জন্য ইশারা করে যে তার দিকে যেতে চায়, ওরকম করছে। তো আমি আমার লিভিং রুমের ওই ফ্লোর থেকে নিচে প্যাটিতে নেমে একটু হেঁটে গেলাম, দেখি ও কিছু কি দেখছে, কোনো পাখিটাকে স্কোয়ারেল টোয়ারেল মাঝে মাঝে আসে ওগুলো দেখা হতে পারে, সে মানে কিন্তু কিছুই নেই সেদিনকে ওখানে। আমার বাচ্চাটার মুখে প্রথম বুলি ছিল বাবা, আমি জানেন অনেক বাচ্চারা প্রথম বলি বলে মা, কিন্তু আমার বাচ্চাটা বলেছে বাবা, তখন পর্যন্ত বাবা ছাড়া কিছুই বলে নাই। হঠাৎ করে হাতটা বাড়িয়ে ওই খেলা ছলে হাসছে, বলছে দাদা দাদা দাদা। আমার তো তখন মন নরম, বাবা মাত্র মারা গেছেন কান্নাকাটি করছে, আপনার অবাক হলাম দাদা বলছে, আমার আব্বা এলেন নাকি? তখন আমার মানে বোধ আসলো না এটা কিভাবে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কোরআনে বলেছেন, মৃত এবং জীবিত মধ্যে একটা পর্দা থাকে, যে পর্দা কখনো মৃত অতিক্রম করে জীবিতর পাশে যেতে পারবে না, জীবিত অতিক্রম করে মৃত পাশে যেতে পারবে না, আল্লাহর হুকুম না পর্যন্ত। কি জানি হয়তো বা আমি আমার বাবার অযোগ্য সন্তান, তিনি আমার বাচ্চাকে দেখতে চেয়েছিলেন, আমি দেখাতে পারিনি আমার এই পার্থিব ঝামেলার জন্য, আল্লাহ কি তার মনে সে শিক্ষাটা কি তাহলে পূরণ করলেন, তাকে নিয়ে আসলেন? তো এসব ভাবতে ভাবতে আমি ইয়ে করলাম যে ঠিক আছে, একটু ঠান্ডা পড়ছে তো আমি একটু বড় ঘরে পেতে যাই। যাচ্ছি, আমার বাচ্চাটা তখন খেলে কোনো ভাব করছে, ওরকম খেলা খেলা আসছে, দাদা দাদা বলছে। হঠাৎ সে হাতটা দূরে বাড়িতে জোরে জোরে কান্না শুরু করলো, আর দাদা দাদা এরকম করছে, বোঝা যাচ্ছে যে কাউকে বলছে যে তুমি যেও না, বলছে আপনার প্রিয় কেউ বাচ্চাদের কাছ থেকে যে দূরে সরে যায় যেতে থাকে, বাচ্চারা কিভাবে হাতটা বেরিয়ে ওরকম। আমি অবাক হয়ে গেলাম, কিভাবে এটা সম্ভব, নাকি আমার মনের ভুল, নাকি আমার চোখের ভুল, নাকি ওই সময় আমার মানসিক অবস্থা আমাকে এসব চিন্তা করতে বাধ্য করছে, নাকি সত্যি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো অযোগ্য সন্তানের ব্যর্থতাকে ঢেকে দিতে আমার আব্বাকে তার শেষ ইচ্ছাটা পূরণ করাচ্ছেন। আমি জানি না, হতে পারে। আগে বলছি আমার গল্পটা কোনো ভৌতিক কিছু নয়, এটা খুব কষ্টের গল্প। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার রব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করেন। আল্লাহ হাফেজ।
মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, একটা চমৎকার ঘটনা আমরা শুনলাম এবং আমি বলছিলাম যে ঘটনা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। একই সাথে অনেক ধরনের মানে অনুভূতি এখানে ব্যক্ত করেছেন যিনি আমাদের পাঠিয়েছেন, সেই আমাদের লিসেনার, অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও মানে প্রবাস জীবনটা অনেক 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 ব্যস্ততার মাঝে দিয়ে যায়, সেই ব্যস্ততার মাঝে আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা এরকম ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো যে আপনারা চাইলেই আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে আমাদের কাছে এইভাবে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের একটু মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে dhotfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি bhotfm@radiofurti.fm, এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের সাথে SMS করে আপনাদের বিভিন্ন কথা শেয়ার করতে চান, অনুভূতি শেয়ার করতে চান, কেমন লাগছে ঘটনা, কি করলে ভালো হয় না হয়, সমস্ত ধরনের কথা আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদের SMS করার নিয়মটি জেনে রাখুন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে FURTI, FURTI, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। দেখতে পাচ্ছি মিডলটন নরসিংহ দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে তিনি বলছেন যে আমি আমার ফ্রেন্ড অনিক ও ছোট ভাই রবিউল আলম আমরা সবাই একসাথে পড়তেছি, আমি শুনছি আজকের ঘটনাগুলো ভালো লাগছে। হাসান আমাদের SMS করেছেন, মোহন চাঁদপুর থেকে আমাদের SMS করেছেন, লিখে SMSটা প্লিজ পড়ো, এটা আমার প্রথম SMS। আমাদেরকে মানব কঙ্কাল SMS করেছেন, ওকে, আমাদেরকে SMS করেছেন ফাহমিদা, তামিম আমাদের SMS করেছেন, আরিফ আমাদের SMS করেছেন, ফরহাদ ঢাকা থেকে SMS করেছেন, মুন্না ভাই MBBS আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত আসাম, অর্পা আমাদের SMS করেছেন, SMS করেছেন রাকিব, SMS করেছেন আমাদেরকে নাজমা রফিক ইব্রাহিমপুর থেকে, আবদুল্লাহ ঢাকা থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন সেকেন্ড স্টোরিটা জোস ছিল, নিলয় আমাদের SMS করেছেন, সব ফ্রেন্ডরা মিলে আজকে ভূত আসাম এনজয় করছেন তারা, অর্ণব রয় আমাদের SMS করেছেন আশুলিয়া ঢাকা থেকে, এবং তিনি বলছেন যে আমার ভয় লাগে না, আমি ভালোর দলে এবং আমি 10 years old, ওকে, তাহলে এখন ঘুমিয়ে পড়া উচিত, 10 বছর বয়স এখন এত পর্যন্ত জেগে আছেন। আচ্ছা, এছাড়া আমাদের SMS করেছেন তাসিম খুলনা থেকে, SMS করেছেন ফুর্তি মুরাদ, লিখেছেন নট ব্যাড, বা আমাদেরকে বুশরা এবং মুন্নি SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি কিশোর SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি নাজমুল গাজীপুর থেকে SMS করেছেন, রাফি আমাদের SMS করেছেন, লিখেছেন যে এখন আমার বার্থডে দোয়া করবেন, দোয়া করি আপনার সামনের দিন গ্রহণে সুন্দর হোক। এছাড়াও শাকির আমাদের SMS করেছেন, SMS করেছেন বিজয় রুদ্র হাসানাইন, SMS করেছেন, SMS করেছেন ফুর্তি নাজমুল, বিকে বাপ্পি নুসরাত সহ আরও অনেকে। আপনি যদি আমাকে SMS করতে চান তাহলে আমি তো নিয়মটি বলে দিচ্ছি, সেভাবে SMS করুন, এবং আমি এখন চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আমাদের সাথে আজকে অনেকদিন পরে আবারও জয়েন করেছেন বাবু ভাই, আমরা তার কাছে তার জীবনের ঘটনাগুলো শুনবো। এবং বাবু ভাই, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আমি জানতে চাই যে আপনার যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা কি, মানে কোথাকার বা কি প্রেক্ষাপট?
চট্টগ্রামের ঘটনা।
আচ্ছা,
এটা দুজন শেয়ার করেছে, ওরা দুজনই ছিল আর কি।
আচ্ছা, ওকে।
আচ্ছা, ঘটনা হচ্ছে রোমেল আর সোহানের গল্প, ওদের গল্প মানে কাহিনী, লাইফ স্টোরি। ইট ওয়াজ আর্লি 90s এর ঘটনা, তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে ওদের একটা এক্সপিরিয়েন্স হয় এবং খুবই ভয়ঙ্কর, যেটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছে, এবং এই কারণে আমি আপনাকে জানিয়েছি যে একটু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স পেয়েছি। সেটা হচ্ছে 90s প্রথম দিকে, ওরা তখন আপনার কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে, ওরা আপনার এসে যায় চিট পার্বত্য চট্টগ্রাম বেড়াতে যায়, তো বিভিন্ন জায়গায় ঘুরে, যেমন আপনার বান্দরবান এবং মানে আরো যে একটা অঞ্চল ঘুরে ওরা আসে রাঙামাটিতে। রাঙামাটিতে আসার পর রাঙামাটিতে একটা লেক আছে, সম্ভবত কাপ্তাই লেক বলে ওটাকে, আমি ঠিক জানি না, কাপ্তাই বা কর্ণফুলী লেক, ওটা কল। তো ওই লেকে ওরা চিন্তা করে যে লেকে ঘুরবে, ওরা অনেক কষ্ট একটা নৌকা অনেকে ভাড়া করে, ওই সময় মানে মানে একটু টাফ ছিল নাকি এগুলো ম্যানেজ করা, অ্যারেঞ্জ করা আর কি, কারণ সমস্যা চলতো ওখানে বেশ। তো নৌকা অ্যারেঞ্জ করার পরে ওরা যায় ওখানে, তখন ধরেন দুপুরের সময়, ওরা নৌকা ভাড়া করে, নৌকা ওঠে এবং নৌকালা ওদেরকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। তো ওরা যাওয়ার সময় দেখছে যে দুই পাশে পাহাড়, গাছপালা, বিভিন্ন রকম সবুজ, বেশ ভালো লাগছে ওদের কাছে। যেরকম দেখতে দেখতে ওরা এক সময় নৌকালাকে একটু রিকোয়েস্ট করে, মানে ওরা নৌকালা বলে যে এখন আমি আর দূরে যাবো না, মানে যখন এর আগে ছিল তখন দেখছিল যে আপনার নৌকা, তারপর লঞ্চ, ছোটোখাটো এগুলো যাচ্ছে, তো এরপর যে দেখি এগুলোর লিমিট মানে কমে আসছে, মানে খুব অল্প স্বল্প দেখা যাচ্ছে, খুব মানে আশেপাশে নৌকা টোকা খুব কম। তো ওরা তখন তাকে পুশ করে, এবং নৌকালা ছিল আপনার ওই যে উপজাতি আর কি, তো উনি কোনাকে বলে যে আরো সামনে যাবো, বলে আর যাবো না, আমাদের যাওয়ার আর হুকুম নাই, বিকজ এরপরে যেটা হচ্ছে সেটা সেনাবাহিনী থেকে না করা, আর সামনে যাওয়া যাবে না, এরপরে বার্মিস এলাকা শুরু হবে। ওরা খুব রিকোয়েস্ট করে নৌকালাকে এক পর্যায়ে পয়সা বাড়ায় দিতে চায়। তো নৌকালা মোটামুটি রাজি হয়, বলে চলেন। তো কিছু তো যাওয়ার পরে একটা জায়গা দিয়ে দেখে, একটা পাহাড়ের মতো জায়গা, পাশে একটু মানে একটা ওটা খাড়ির মতো বলে, যেখানে নাকি আপনার নৌকা বা কোনো কিছু যেখানে আপনার থামে থামা যায় আর কি, কাইন্ড অফ লাইক এ ঝর্ণা টাইপের কিছুটা আছে। তো ওই জায়গায় খাড়ি দেখে ওখান থেকে ধোঁয়া উঠছে আর কি, গাছের ফাঁক দিয়ে ধোঁয়া উঠছে, এবং ধোঁয়াটার কালারটা অনেকটা নীলছে, নীলছে টাইপের কালার। তো ওটা দেখে ওদের চিন্তা হয় যে ধোঁয়া এখান থেকে কীভাবে উঠছে কি। তো বলে কি আমরা ওখানে থামবো, নৌকালা ওকে নিষেধ করে এখানে নেবেন না, কারণ এখানে মোটামুটি এখন অয়েল এলাকায় শুরু হয়েছে, এখানে আপনার সমস্যা হয়, মানুষ আছে, প্রবলেম হয় অনেক রকম, তো আপনি নেবেন না। ওরা অনেক জোরাজুরি করে দুজনই মানে খুব এনার্জেটিক এবং ইয়াং, ওরা তখন ওখানে নামে নৌকাটাকে নিয়ে ওই সাইড করে তাকে দিয়ে। তো নামার পর ওরা নেমে দেখে যে পাশে একটা ছোট ঝর্ণার মতো পানি পড়ছে আর কি, ঝর্ণা বা একটা পানির স্রোতের মতো আর কি, ফ্লোর মতো পানি আসছে একটা জায়গা দিয়ে, এটা এসে আবার লেকে পড়তেছে। এরকম দেখে ওরা হেঁটে হেঁটে যায় ওই খাড়ির পাশে, ঝোপের যেখানে ধোঁয়া উঠতেছে ওখানে ওদের আগ্রহ। ওরা হেঁটে হেঁটে কাছে যেয়ে দেখে যে একটা লোক বসা এখানে, লোকটার আপনার চুল দাড়িতে জট বাঁধা, এবং সেও আপনার ওখানকার হয়তো আপনার ট্রাইব ট্রাইব আর কি, লোকাল ট্রাইব। তো কিন্তু মানে দেখে মনে হচ্ছে অনেকটা আপনার বুনিন টাইপের আর কি, লোক জট এবং সে বসে আছে আপনার একটা আসনের মতো, তার সামনে আপনার একটা আগুনের কুণ্ডলি এবং সেখান থেকে ধোঁয়াটা উঠতেছে, ধোঁয়াটা উঠতেছে, এবং ওরা দুজন এখন দেখে তাকে। ওদের মধ্যে একটা অশুভ অনুভূতি হয় জায়গায় দেখে, যে জিনিসটা আসলে কি দুজনের মধ্যে একজনের মধ্যে একটা অশুভ অনুভূতি, আরেকজন আর কি বেশ সাহসী ছিল, সে এই ধরনের জিনিস খুব একটা ভয় পাই না। তো সে ওকে বলে যে চল যে দেখি কথা বলি, এই বন্ধুটা না করে যে যে দেশ না সমস্যা হতে পারে সে, বাট শোনো না। ওরা দুজনই হেঁটে হেঁটে আস্তে আস্তে যায়, এবং যে কাছাকাছি যাওয়ার পরে ওই যে বন্ধুটা মানে কথা বলতে চায় দুষ্টু, মানে সে কাছে যেয়ে ওই লোকটাকে ডাক দিয়ে ফেলে, হ্যাঁ বলে এই যে ভাই এরকম করে ডাক দেয়। তো দুবার ডাক দেওয়ার পর লোকটা চোখ পেলে, চোখ মেলেই লোকটা হাতের মধ্যে একটা কি জানি ছিল সেটা ওর গায়ে ছুঁড়ে মারে। তো ছুঁড়ে মারার পর দেখে যে একটা গুড়ার মতো সেখানে আপনার গাছের ওই যে পাতা প্লাস ওই যে পাখির পালক টাইপের কিছু গুড়ি আর কি, সেটা ওই বন্ধুর একজনের গায়ে লাগে। তো লাগার পর সে ধাঁড়া দেয়, ধাঁড়া দিয়ে সে জিজ্ঞেস করে যে আপনি কি মানলেন, কি ব্যাপারে সে। তো লোকটা কোনো উত্তরই দেয় না, অনেকক্ষণ তাকায় থাকে তার দিকে। তো এই ওই লোকটার যে চাহনি ছিল সেই চাহনিতে প্রথম ফ্রেন্ডটা আসলে খুব ভেবা চাকা খেয়ে যায়, কারণ সে মানে এই ধরনের গুণিন বা যে কোনো জিনিস বেশি একটু মানে অতিপ্রাকৃত জিনিস সে তার ভয় বেশি। তো সে ওকে বলে চল চলে যাই, সে এসে ওনাকে বলে সরি সরি। লোকটা মানে সরি বোঝার মতো কোনো ক্ষমতা তার মধ্যে মনে হয় নাই, বা সে কথা শুনছে কিনা বা অনুধাবন করছে কিনা এরকম না, সে জাস্ট অবলোক চোখে তার চাকা ছিল কিছুক্ষণ। এবং ওরা তখন করে কি আস্তে করে ঘুরে এসে নৌকায় উঠে উঠে আবার মানে লোকটাকে বলে যাও। তো ওই যে মাঝি ছিল সে বলে কি করছেন এখানে, বলে যে এখানে ওরকম দেখছি। মাঝি খুব ভয় পেয়ে যায় ওই গুণের কথা শুনে, বলে আপনারা যে ওনাকে ড্রেন ভেঙেছেন এটা তো ভালো করে নেই, হ্যাঁ উনি এখানকার একজন লোক বা এখানে উনি সাধনা করে, এখানে যাই করে, ওনাকে মানে কেউ ডিস্টার্ব করে না, কখনো বিভিন্ন পাহাড় টাহাড়ে দেখা যায়, বা এরকম আপনারা কেন করছেন, খুব লবাজে কাজ করছেন আপনারা, খুব ভয় পায়। তো আশ্চর্য ব্যাপার যেটা হয়, ওরা যখন রওনা দেয় ওদের মানে অ্যাসেসমেন্টে টাইমটা হওয়ার কথা বিকাল বা সামথিং, হঠাৎ করে দেখে যে আপনার সন্ধ্যা টাইপের হয়ে গেছে, মানে আলো কমে গেছে, এবং ওরা ওই নৌকা নিয়ে ওই আপনার এক্সপিরিয়েন্স মাঝে যে নাকি ওই এলাকায় সবসময় নৌকা চালায় সে আপনার পথ হারায় ফেলে, এবং এর মধ্যে আপনার অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডার্ক, মানে ডাস্ক, একটা পুরো ডাস্ক সিচুয়েশন, এখানে কোনো কিছুই মানে বোঝা যাচ্ছে না, পাহাড়গুলো আলো কমে গেছে পানির মধ্যে। লোকটা তখন খুবই ভয় পায়, মাঝি তাদেরকে মানে যা ইচ্ছা তাই বকাবকি শুরু করে, যে আমার জীবনে এরকম হয় না, আমি এত বছর এখানে থাকি, আমি লোকাল মানুষ, আমি পাহাড় চিনতেছি না, আপনি কি বলেন এসে আপনাদের জন্য দিছে। এরা দুজনও বেশ ভয় পায়, ভয় পাওয়ার পরে একটা ফ্রেন্ড বেশি ভয় পায়, একজন বলে আর কি হবে আপনি চলেন দেখি যা দেখি। তো এর মধ্যে ওরা গোলক ধাঁধার মতো একটা সিচুয়েশনে পড়ে যায়, কারণ যাচ্ছে বিভিন্ন দিক অন্ধকারও ঘনে আসতেছে, আর মাঝিও একটা অ্যাসেসমেন্ট করে সেখানটা আসতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সে পথটা চিনতেছে না। তো এক সময় যে একটা পাহাড়ের কাছে থেমে যে দাঁড়ায় দেখে যে আপনার পুরো পাশটা আপনার ওই যে পাথরের দেয়ালটাই পুরোটা পাথরের উঠে গেছে, আর তার পাশে একটা ঘাটলার মতো যেখানে হেঁটে ওঠা যাবে আর কি, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা জায়গা আছে ওখানে। তো দেখে মাঝি বলে এখন অন্ধকার হয়ে গেছে, আমার কাছে একটা কুপি আছে আর বেশি কিছু নাই, তো এই অন্ধকারে আর আশেপাশে তখন কোনো নৌকাটুকু কিছুই নেই, আমি আপনাদের নিয়ে যাবো না, এখানে দাঁড়ায় যাই সেটাই বেটার হয়। তখন তারা কি করে ওই পাহাড়ের পাশে নৌকা অধিটা খুবই মানে বিরক্ত হয়ে তাদেরকে বলে যে আপনি পাহাড়ে উঠেন, আমি ওখানে উঠবো না, আমি কাছেই থাকবো এখানে, আমার কাজ এখানে। আমি যদি কোনো মানে অন্য নৌকা পাই বা কাউকে পাই, ট্রলার পাই কাউকে পাই, তাহলে বলবো সাথে করে নিয়ে যেতে, আমি আপনাদের সাথে উঠবো না, আপনারা উঠেন। এরা দুজন আবার ওখানে দাঁড়ায় থাকতে চায় না। ওরা যেটা করে, ওরা ওই যে সিঁড়ি ব্যাগে উপরে ওঠে। তো উপরে ওঠার পরে উত্তরতে পাহাড়ের একটা পর্যায় উঠে, সেখান থেকে গাছ গাছালা পাশে আপনার এই বেশ জঙ্গলা টাইপের একটা জায়গা। একদম উপরে যখন উঠে, ওঠার পর দেখে যে বেশ দূরে দেখা যাচ্ছে, তখন অন্ধকার প্রায় হয়ে গেছে, মানে একদমই প্রায় অন্ধকার, দূরে একটা অবয়ব দেখা যাচ্ছে, ছুনের ঘর টাইপের কিছু একটা। তো ওইটার দিকে ওরা হেঁটে হেঁটে যায় নিজের। তো যাওয়ার পরে যখন বাসাটার কাছাকাছি আসে ঘরটা, তখন দেখে উঠানের মধ্যে একটা মানে মানে মানুষ, মানে একটা মহিলাকে পুরুষ বোঝা যাচ্ছে না, উবু হয়ে মানে মানে বেশ আপনার ভেতর থেকে একটা গুনগুন টাইপের করে নাকি সুরে কান্না বা হাহাকার টাইপের কিছু করতেছে আর কি, বা অথবা তার একটা কোনো একটা সুর সে করতেছে। ইট ওয়াজ ভেরি স্কেরি, মানে সুরটাই খুব ভয়ের। তো এটা দেখে ওরা দুজন চিন্তা করে, মানে একটু মানে গা ছমছম করে দুজনে, যে ব্যাপারটা কি। তো কাছে যায়, কাছে যেয়ে ওই সে বলে যে ডাক দেয়, মানে তাকে ডাক দিতেছে, এই যে এই যে ডাক দিতেছে। তো সে এরকম তাকায় তাদের দিকে, তাকানোর পরে বলতেছে যে আমরা এখানে পথ হারিয়ে ফেলছি, আমরা কি এখানে, এটা কি আপনার বাসা, এখানে কেন থাকতে পারবো। সেই মানে মহিলাই, সেটা মহিলা ছিল, বয়স্ক টাইপের একজন উপজাতি মহিলা। তো সে কোনো উত্তর দেয় না তাদেরকে, সে উঠে যায়, উঠে হেঁটে ওই ঘরের দিকে চলে যায়। তো ওরা বলে যে এটা তো একটা মানে কি আজব ব্যাপার, হয়তো আমরা কথা বুঝতে পারতেছি না বা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে না, বাট এখানে যারা থাকে ড্রাইভার আছে তারা কিন্তু বাংলা বোঝে। তো তারপরে তারা করে কি, আস্তে আস্তে একটু ভয় লাগা শুরু করে, কারণ ওই যে ঘরের ভেতরে কোনো আলো নাই, কিচ্ছু নাই, মানে অন্ধকার টাইপের। তো ওরা যায় আস্তে আস্তে হেঁটে যায় যে ঘরের যে আপনার যে একটা ই করা থাকে, ডো যেটা থাকে মাটির, সেখানে বসে বসে থাকে। এই সময় ওরা দেখে যে ওই বাসার পেছন থেকে দুই তিনজন এরকম উপজাতি লোক আসে, হেঁটে হেঁটে যায়, হেঁটে যে নিচে নেমে যায়, কাউকে ডাক দিয়ে কেউই শোনে না। এবং পরবর্তীতে যেটা দেখে যে একটা ছোট বাচ্চার মতো আসে ওদের কাছে হেঁটে, ওখানে সে এসে আবার তাদের সাথে বাংলায় কথা বলে যে এখানে কি চান, কি ব্যাপার। তো বলে যে আমরা এরকম পথ হারাই পেয়েছি এখানে আসছি। ও সেখানে আসছেন, এখানে এসে তো আসলে কোনো আপনার আমাদের এখানে থাকার জায়গায় নেই, এই বাসায় আমরা থাকি, এখানে আপনার থাকতেই যাবো না। তো বলতেছে তোমাদের আলো নাই না, বলছে না আমাদের আলো লাগে না এখানে, আমরা এমনি আসি, বসে থাকলে বসে থাকেন। তো ওরা ওখানে বসে থাকে, বসে থাকার পরে অনেকক্ষণ থাকার পরে ঝিমুনি হয়। তো ঝিমুনি থাকার মধ্যে একজন ফ্রেন্ড ওদের মধ্যে দেখে যে ঝিমুনি অবস্থায় দেখতেছে যে ওদেরই স্কুল লাইফের এক ফ্রেন্ড সেই জায়গাতে হাঁটতেছে। এইটা ওদের কাছে খুব স্ট্রেঞ্জ লাগে যে ওদের ওই ফ্রেন্ড, স্কুল লাইফের ফ্রেন্ড, তারা যখন নাকি 8-9 পড়তো, তখন এই ছেলে এখানে কিভাবে আসবে, এটা এখানে আসার কথা না। তো ওদের মধ্যে একজন আবার ডাক দেয়, ওকে ডাক দেওয়ার পর ওদের দিক তাকে হাসে কিন্তু কোনো কথা বলে না। এবং ফাইনালি ওরা দুজন বন্ধু যেটা করে, ওই ওই বন্ধুর সাথে সাথে হেঁটে যায়, এবং ও যতই যায় ও বন্ধুটার ডিস্টেন্স তত বাড়ে তাদের থেকে, কাছাকাছি আসে না। তো এক পর্যায়ে যে দেখে যে ওই পাহাড়ের থেকে আরেকটা ঢাল আছে নিচে, ও নিচে নেমে গেছে, ওর বন্ধুও হেঁটে ওখানে নেমে গেছে। নামার পরে একটা জায়গা, সেখানে পানি, ওই যেসব লোকদের দেখছে হেঁটে হেঁটে গেছে, এবং বাচ্চাটা সহ সবাই পানির মধ্যে, পানির পাশে দাঁড়ানো, এবং দেখতেছে একটু পর পর একজন একজন করে পানিতে নামতেছে, ডুব দিয়ে মানে আর দেখা যাচ্ছে না তাকে। এবং ওদের চোখের সামনে ওই বন্ধুটাও আপনার ওরকম পানিতে নেমে ডুব দিয়ে মানে তাকে একদম ভ্যানিশ হয়ে যায়, ওখানে আর থাকে না। তো এটা দেখবার প্রচন্ড রকম ভয় পায়, প্রচন্ড রকম ভয় পেয়ে আবার ফিরে ওই ঘরের দিকেই আসে। তো ঘরের দিকে এসে যখন বসে, বসার পরে তখন মানে ওদের কাছে ফিলিংস তো হতে থাকে যে আমরা কোথায় আসলাম, কি ভয়ঙ্কর কিছু হলো। এবং এক পর্যায়ে ওরা দুজন যতটুকু পারে দোয়া দরুদ পড়তে থাকে, দরুদ পড়তে থাকে, দোয়া দরুদ পড়ে তাদের মনের মানে একটু শান্তি, যাতে ভয় ভয়টা কাটাতে পারে, এরকম একটা কিছু চিন্তা করতে থাকে। তো এই পর্যায়ে একদিন ভোরের দিকে, যেটা ভোরের দিকে ওরা দেখে যে উঠানের মধ্যে ওই যেই লোকটাকে ওই যে প্রথম দেখছিল ওরা আপনার ইসের মধ্যে ওই যে খাড়ির ভেতরে, সেই লোকটা ওই জায়গায় বসে আসছে এরকম। তো তখন ওদের মধ্যে ওই যে বন্ধুটা মানে ভয় বেশি পায়, সে আস্তে আস্তে হেঁটে যায়, যে তাকে বলে যে বাবা করে সম্বোধন করে যে বাবা দেখেন অ্যাকচুয়ালি আমরা এখানে আসছিলাম, আমরা চাইনি আপনাকে ডিস্টার্ব করতে, যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে আপনি মাফ করে দেন আমাদেরকে এসে। তো সে তাদের দিকে আবার ওইভাবে তাকায়, তার দিকে ফ্রেন্ডটার দিকে তাকায়, তাকে হাত দিয়ে ওরকম ইশারা করে যে চলে যাও, তোরা আর চলে যাবে কি, দূরে যে ওখানে বসে থাকে ওই বন্ধুর সাথে। এক পর্যায়ে তাকে ভোর হয়ে আসছে, তারপর নেমে আসে, নেমে এসে যখন নাকি ওরা চলে যাচ্ছে, তাকায় দেখে যে বাড়িটার মধ্যে ওরা বসেছিল ওইটা অ্যাকচুয়ালি বাড়িটারই কিছুই না, ওইটা একটা রুইন, মানে একটা বাসার ধ্বংস টাইপের আর কি, চার পাঁচটা মানে বাঁশের কুটির মতো আছে, কিছুই নাই ওখানে, এবং ওখানে ওই বুড়াও নাই, কেউই নাই। তখন দিনের আলো একটু ফুটতেছে, ওদের সাহস হয় যে আসলে কি ঘটনাটা কি। পুরা টিলাটাকেই ওরা ঘুরে 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 দেখে আশেপাশে, কিন্তু ওখানে আসলে কাউকেই পায় না ওরা, এমনকি ওই পানি যেখানে নাকি মানুষ নামছে পানিটা হাওয়া হয়ে গেছে সেখানেও আপনার ফুটপ্রিন্ট নেই কোনো। তারপর নেমে আসে, নেমে আসার পর ওই মাঝিকে পায় ওখানে, মাঝিকে বলে যে আমরা এগুলো দেখতে এসে, মাঝি তাদেরকে মানে বকাবকি করে, গালি তো দিতে পারে না, বকাবকি করে যে আপনারা অনেক উল্টাপাল্টা কাজ করছেন, এসে চলেন চলেন তাড়াতাড়ি চলেন। তারপর যখন নৌকা নিয়ে রওনা দেয় একটু পরে দেখা যায় একদম সহজ পথ মোটামুটি মাঝি চিনে ফেলছে জায়গাটা, চলে যায়। তো যাওয়ার পরে ওরা যায় যে ওদের যে ঘাটে ওখানে নামে, ওখানে নেমে যে ওখানে একটা আপনার উপজাতির দোকান ছিল চা বিক্রি করে, সেখানে যে একজনের সাথে ওরা কথা বলে দোকানদারের সাথে যে এরকম এরকম হয়েছে রাত্রেবেলা এসে, তো বলে আপনারা ওখানে কি গেছেন, ওখানে তো মানুষ কত মেরে কেটে ফেলে রাখা যাবে, আপনারা যে পাহাড়ে গেছেন কেটে মেটে ফেলে রাখে, ওখানে দাঙ্গা হয় মারামারি হয় মানে মানুষ কেটে ফেলে রাখে, ওই জায়গায় যে আপনারা উঠছিলেন আর যার সাথে আপনারা প্রথম যে ই করছেন দেখা হয়েছে এই লোকটা এই পাহাড়েরই একজন আপনার কি বলবো আর কি যে একটা পকেট টাইপের আর কি, ওদের মানে উপজাতিদের পকেট টাইপের, সে মানে বিভিন্ন রকম মানে এই ধরনের সাধনা করে বা আপনার এই বডিকল মানে মেডিটেশনে থাকে, তার কাজই এগুলো করা, তাকে কেউ ঘাটায় না, কেউ আসলে তাকে কিছু দিয়ে দেয় বা সামথিং কেউ ঘাটায় না, আপনারা অনেক বড় বাসা বেঁচে গেছে। তো ওই বন্ধুটা পরে দেশে ঢাকায় যখন চলে আসে, আসার পরে ওর বাবা মাকে বলো, ওর বাবা মা হুজুর টুজুর দিয়ে কি করে, ওর অনেক বাজে নাইটমেয়ার হতো, অনেক আজে বাজে জিনিস দেখতো, ওর বুড়ো লোকটাকে দেখতো পাহাড়ের স্মৃতি পেত, এটা তার নাইটমেয়ারের ফলে মানে ওখানে বাজে স্মৃতির ফলে হতে পারে অথবা হয়তো কোনো কিছু নাকি বাস ইউ নো লাইক পজেস উইথ অর সামথিং, বাট আস্তে আস্তে ওটা কেটে যায় তার।
অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে বাবুর কাছে অনিশ্চয় ঘটনা আছে, আচ্ছা আমরা সেই ঘটনায় আরো পরে ফিরে আসবো। আমাদের আপাতত বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। আমাদেরকে SMS করেছেন ঈশা রাজশাহী থেকে, মুন্না আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাইদ নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি বলছেন যে আমি ভয় পাই কিন্তু আমার ওয়াইফ আখি কেন ভয় পায় না। আচ্ছা নাজমুল আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে পিয়ারুল, SMS করেছেন আমাদেরকে মেহেদি 96, এবং আমাদেরকে SMS এবং বাবুয়ের ঘটনাটা নিয়ে অনেক প্রশংসা করেছেন মিমি, মুসি, রুবা, রুনা, আলো, লিমা, তারা সবাই মিলে ঘর অন্ধকার করে ভূত আথাম শুনছেন। শামীম বোটবাজার থেকে আমাদের SMS করেছেন, জীবন আমাদেরকে SMS করেছেন ইসলামাবাদ না ইসলামবাগ থেকে, এবং তিনি আমাদেরকে SMS করে বলছেন যে ইমেল শুনতে ভালো লাগে। রায়হান উত্তরা থেকে আমাদের লিখেছেন যে আমরা দুইজন, আচ্ছা পড়তে পারলাম না, কবির জিনজিরা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন আলামিন এবং সাগর, SMS করেছেন সাকিব, এবং তিনি বলছেন যে স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল, হ্যাঁ আমার কাছে অনেক অদ্ভুত ধরনের লেগেছে। এবং যারা ভাবছেন যে শীত আসলে বা এরকম মানে এই বৃষ্টিটা কমে গেছে এখন এখন পাহাড়ে যাবেন, তাদের কাছে এই ঘটনাটা মনে পড়বেই, মনে পড়তে বাধ্য সেটা আমি মোটামুটি বলতে পারি। এছাড়াও আবির ঢাকা থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে হিমেল, SMS করেছেন আমাদেরকে সবুজ কামাল, এছাড়াও আমাদেরকে SMS করেছেন উদয় তেজগাঁও থেকে, ডিজে লিঙ্কন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে হাসিম হাশেম, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হৃদয়, আমাদেরকে রনি চট্টগ্রাম থেকে SMS করেছেন, ধ্রুব SMS করেছেন, SMS করেছেন আনিস, SMS করেছেন জাহিদ, SMS করেছেন আমাদেরকে হৃদয়, SMS করেছেন আমাদেরকে নদী সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বারে। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাদের কাছে ইমেল এক্সপেক্ট করবো বেশি বেশি করে, কারণ আপনারা ইমেল পাঠান বলেই ভূত আসাম প্রতিদিন শুরু হয়। সুতরাং ইমেল অ্যাড্রেসটি অবশ্যই মনে রাখুন, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আসাম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট FM, হুইচ ইস BHOOTFM অ্যাট দ্য রেট RADIOFOORTI ডট FM। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাগুলো পাঠিয়ে দিন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটা ছোট ব্রেকে যাব, ব্রেকের পরে আমাদের একটা রেকর্ড ফাইল আছে, সেই ফাইলটা আমরা শুনবো এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এবং ঘটনা শুনতে শুনতে আপনাদের বিভিন্ন মতামত যা কিছু আছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে SMS করতে হয়। তারপরে যারা এই মুহূর্তে জয়েন করুন তাদের জন্য বলছি, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি ব্রেক এবং ঘটনার পরে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।
ঘটে অনেক বছর ধরে ঘটে চলছে এবং ইটস এ ভেরি ওয়েড স্টোরি অ্যান্ড সিন্স ইটস ওয়েড আই ডিসাইডেড টু শেয়ার দিস উইথ এভরিওয়ান। প্রথমে বলে দিচ্ছি যে এই ঘটনাটি যেহেতু ফ্যামিলির একটা ঘটনা আর অনেক বছর ধরে চলে আসছে আর চলছে এখনো, তো আমার ফ্যামিলি থেকে পারমিশন নিতে হয় টু শেয়ার দিস। প্রথমে অনেক মানা করা হয় যে এই ঘটনাটি যখনই শেয়ার করা হয় কারোর সাথে তখনই সেই মানুষ ফ্যামিলিতে একটা বিপদ আসে বা তোমার উপর একটা বিপদ আসবে। তো আমি তখন আম্মুকে অনেক বুঝাই, তখন আম্মু অনেক বুঝানোর পরে সে বলে আচ্ছা ঠিক আছে কিন্তু কিছু রিচুয়াল আছে, দোয়াদোয়ি করতে হয়, অনেক কিছু করতে হয়, ওগুলো করার পরে আমি যখন তোমাকে বলবো যে তুমি এটা ঘটনাটি পাঠাবা তখনই তুমি পাঠাবা, তখনই তুমি এই ঘটনাটি তোমার মুখ দিয়ে বের করবে, এর আগে যদি তুমি করো তোমার প্রবলেম হবে। যেটা হয় আমার কি মেয়েদের এবং আই এম প্রিটি স্পয়েলড অ্যান্ড আই ডোন্ট রিয়েলি বিলিভ, আই নেভার বিলিভড ইন দিস অ্যান্ড করিও না, মানে একটু করি বেশি না। হোয়াট হ্যাপেন ওয়াজ আমি আগে আগে ঘটনাটি দু সপ্তাহ আগে রেকর্ড করি, করে আমি ওটা কেন জানি পাঠাইনি, ড্রাফটসে রেখে দিয়েছিলাম আমার মেলে। পরে যেটা হয় আমি সাথে সাথে পরের দিন বাথরুমে যাই এবং বাথরুমে যাওয়ার পরে আই ওয়াজ ওয়াশিং মাই ফেস অ্যান্ড আমি ফেসটা ওয়াশ করার পরে আমি চোখ খুলি, খুলে মুখে মুখে আমি আমার স্পেক্স পরে পিছনে তাকিয়ে দেখি যে আমার দাদা, আমার আমার মানে বাবার দাদা, সে আরো নোয়ে আমার দিকে তাকিয়ে আছে অ্যান্ড আই হ্যাভ নেভার সিন হিম, আই জাস্ট হ্যাভ জাস্ট সিন হিজ পিকচার যেটা আমার বাসায় টাঙ্গানো আছে। তো আমার না বুকে ধরপড় করা শুরু করলো যে ইনি তো আমার জন্মের অনেক আগে মারা গেছে, সে আমার সামনে কি করছে। তখন সে আমাকে জোরে একটা গালে থাপ্পড় মেরে আমাকে বললে আর করবি কখনো, করে আমি চোখ যতক্ষণ খুলবো জোরে থাপ্পড়টা মারার পর আমি চোখ যতক্ষণ খুলবো হি ওয়াজ গন ফ্রম দেয়ার, আর আমি অনেক ভয় পেয়ে যাই। এরপরে আমার জ্বর আসে দু সপ্তাহ ধরে, আই এম রিলি সেকেন্ড। আমি আমার মাকে আমি যখন এই ঘটনাটি বলি আমার মা তখন আমাকে বলে তুমি কি বাই এনি চান্স এই ঘটনাটি তুমি শেয়ার করেছো কার সাথে, আমি লাইক আমি বা মুখ দিয়ে বের করেছো। তখন আমি বলছি যে মা আমি এরকম এটা রেকর্ড করে ড্রাফটে রেখে দিয়েছি। তখন আমার মা বলে যে তোমাকে আমি মানা করেছি তুমি কেন এটা করো, তোমাকে বলেছি প্রবলেম আছে বলে তো বলেছি যে এখন শেয়ার করো না জিনিসটা, আমি যখন বলবো করতে তখন করবো। এরপরে আমার মা যা দোয়াদুর সব যেগুলো করার দরকার ওগুলো করেছে, করার পরে এখন আই ক্যান শেয়ার দিস স্টোরি উইথ ইউ। তো এটা আমার মার অনুযায়ী ছিল যে যেটাই ছিল উনি আমার দাদার রূপে নিয়ে এসে আমাকে এরকম মারে বিকজ আমি অমান্য করেছি, আমার ফ্যামিলিতে পরে একটা বিপদও আসে। যাই হোক এগিয়ে যাই, আমি ডেট ধরে ঘটনা শুরু করি। 1920s দিকে আমার নানির আম্মু, তার নাম হচ্ছে জুলেখা বানু, শি গট ম্যারিড, হার এজ ওয়াজ 13। তো জুলেখা বানুর আম্মু ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, যেটার কারণে একটা পর্যায়ে প্র্যাকটিস করতে 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 শি ডাইড। তো শি ওয়াজ ব্রট আপ বাই দিস, শি ওয়াজ ব্রট আপ বাই হার কালার্স। তো বিয়ে হওয়ার পরে শি মুভড সামওয়্যার একটা জেলাতে, আমি নাম বলতে চাচ্ছি না। এরপরে যেটা হয় ওখানে শি ওয়াজ প্রেগনেন্ট, সো হার আই থিঙ্ক 6 মান্থ চলছে প্রেগনেন্সি। সে রুমে যায় একটা যে রাত্রেবেলায় একটা শব্দ শুনে যেটা তার নাম ধরে ডাকে, পাঁচবার নামটা ডাকার পরে সে উঠে, উঠে সে রুমের মধ্যে যায়, মানে রুম থেকে বের হয়ে অন্ধকার একটা করিডোরের ভিতরে যায় এবং সি স সামথিং শ্যাডোই তার সামনে দিয়ে পাস করে চলে যাচ্ছে। এরপরে সি ফেইন্টেড আর তার কিছু মনে নেই। এরপর থেকে আসল ঘটনাটি শুরু হয়, তার ঠিক 3 দিন পরে হি হ্যাড এ মিসক্যারেজ। মিসক্যারেজটা হওয়ার পরে হি স্টার্টেড অ্যাক্টিং উইয়ার্ড, তার যে বাচ্চা মারা গিয়েছে তার কোনো দুঃখ নেই যে তার এরকম 6 মাসের বেবিটা মিসক্যারেজ হলো, সে কান্দেও নেই, সে খুব হেসেছে, হি ওয়াজ ওকে, হি ওয়াজ নর্মাল। তো সবাই একটু চমকে যায় যে এরকম কেন হচ্ছে। পরে প্রত্যেকদিন রাতে তার হাজবেন্ড টের পেত যে একটা পর্যায়ে শি ডাজন্ট স্লিপ বিসাইড হিম, সে চলে যায় কই জানি। এরকম করতে 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 একদিন হাজবেন্ড ডিসাইড করলো যে সে ফলো করবে, তার ওয়াইফ জুলেখা বানুকে ফলো করে তার যারা দেখতে পারে সে দেখতে পারে যে সে একটা রুমের মধ্যে যায় যেখানে একটা পেন্টাগ্রাম আঁকা অনেক কিছু আঁকা টাকা সি ইজ প্র্যাকটিসিং ব্ল্যাক ম্যাজিক। তো তখনকার দিনে এগুলো অনেক মানুষ জানতো যে করা হয়, তো সে খুব ভয় পেয়ে যায়। আর সিনসেন্স ইউজ হার হাজব্যান্ড সে আর তাকে হার্ট করেনি, সে বলছে যা দেখেছো দেখেছো জাস্ট ফরগেট ইট, যে আমি এরকম করছি কাউকে বলো না। হাজব্যান্ড কিছু বলে নেই বিকজ হি ইউজ টু লাভ লেখা বানোয়া লট, অনেক ভালোবাসতো তাকে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে হাজব্যান্ড বলে যে তুমি এটা করতে পারবে না, তোমার স্টপ করতে হবে। তাকে যখন আটকে দিত ব্ল্যাক ম্যাজিক করা, তাকে এটা প্র্যাকটিস যখন করতে না দেওয়া হতো, দেখা যেত যে সে অনেক সিক হয়ে পড়তো, নট অনলি মেন্টালি ফিজিক্যালিও। তো দে সি হ্যাড নো অপশন, তার এটা করতেই হবে টু সার্ভাইভ প্রপারলি। তো একটা পর্যায়ে সি গট প্রেগনেন্ট অ্যাগেন, এবং এবার যেটা হয় তার বাচ্চাটা হয়। বাচ্চাটা হওয়ার পরে একদিন ঠিক চল্লিশ দিনের মাথায় যেদিন 40 days হয় বাচ্চাটা, সেদিন সে বাচ্চাটা নেই, কোথাও নেই, জুলেখা বানাও নেই বাচ্চাকে নিয়ে। তো হাজবেন্ডটা অনেক ভয় পেয়ে যায় যে বাচ্চাটা কই গেল। তো তার মাথায় কেন জানে আসে, সে রুমটা গিয়ে দেখে যে জুলেখা বানু তার নিজের বাচ্চাকে বলি দিয়ে দেয়। এরকম সে 3-4 times করে। তো 5th time আমার নানি জন্মায়। তো এবার সে ডিসিশন নিল যে জানে যে জুলেখা বানু এরকম বাচ্চা বলি দিয়ে দেয়। তো সে তার বাচ্চাটা এসে কী করলো, বেবিটা হওয়ার সাথে সাথে পরদিনই তার কাজিনদের কাছে পাঠিয়ে দিল, তার ফ্যামিলির দিকে পাঠিয়ে দিল, ওখানে এই বেবিটা ছিল। ঠিক 40 days মাথায় জুলেখা বানু ধরপড় করা শুরু করলো যে না, বাচ্চাটা কোথায়, আমার দরকার, আজকে দরকার, আমার খুব দরকার। তো সেদিন সে বলে দিতে পারেনি বাচ্চাটাকে, যেটা হয় পরে জিনিসে কেন মেন্টালি শিখে পড়া শুরু করে। তারপর যেটা হয়, এই ঘটনা ঘটার পরে অনেক বছর হয়, প্রায় রেখা বানোর হাজবেন্ড আমার নানি বাবা তার সাথে দেখা করতে যেত তার নানির সাথে, কিন্তু কখনো নানি এরকম বাচ্চার সাথে মানে মায়ের সাথে দেখা করতে যেত না। তো ওদের অনেক ভাই বোন হয়, একটাও তাদের মায়ের সাথে দেখা করে কখনো তাদেরকে দেখেনি। তাদেরকে হওয়ার সাথে সাথেই পাঠিয়ে দেওয়া হতো তাদের বাবার সাইডের বাসায়, ওখানেই তারা থাকতো, রুম তাদের টেক কেয়ার করা হতো, রুম বড় হচ্ছিল। তো এরকম করতে করতে অনেক বছর যায়, আমার নানির বয়স তখন 12 হবে, এক বছর পরে তার বিয়ে। তো সে ডিসিশন নিল যে সে আসে তার মায়ের সাথে কিছু টাইম স্পেন্ড করবে। তো আসার পরে সে তার মায়ের সাথে কথা বলে দেখে যে সি টোটালি মানে শিখ মেন্টালি শিখেন, সে এখনো প্র্যাকটিস করে, বাচ্চা বলি দেওয়ার ট্রাই করে ফ্যামিলির ভিতরে। তো সে ভয় পেয়ে যায় যে মা নিজের মা এরকম কেমনে হতে পারে। তখন সে বলে যে তোমার প্র্যাকটিস করতে হবে, আসো তোমাকে আমি শিখাই, তুমি আমার ফ্যামিলির প্রথম মেয়ে, আমি চাই তুমি শিখো। তো আমার নানি অবুঝ ছিল তখন, সে ভাবছে যে আমার মা আমাকে শিখাচ্ছে, তাকে আমি শিখছি। তো বাবা এনি টাইমে যখন শিখাতে যাবে, তার বাবাটা তাকে স্টপ করে, যে কারণে সে শিখা হয়নি। পরে যেটা হয় যে সি গেটস ম্যারিড প্রায় সাম টাইম অ্যারাউন্ড 1935 এর দিকে সি গেটস ম্যারিড। তো বিয়ে হওয়ার পরে যেটা হয়, আমার এক বছর পরে মাই নানি গেভ বার্থ টু দিস বেবি। অ্যান্ড বাচ্চাটা এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি, তো নানা মানে আমার নানি বাবা ভাবে যে এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি, সমস্যা নেই, এবার হয়তো বাচ্চা তো হয়েছে, এখানে বসে থাকতে পারবে। সেম কাহিনী, 40 days মাথায় বাচ্চা নেই, জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দেয়। এভরি টাইম জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দিচ্ছে। এরপরে আর বাচ্চা নিয়ে কিছু করা হয়নি। আমার নানি আমার বড় খালাকে জন্ম দেয়, 1955 আমার বড় খালা হয়। এবং এরপরে ও হ্যাঁ 1955 এর দিকে জুলেখা বানু ওয়াজ স্টিল অ্যালাইভ, এবং যেটা হয় সে গায়েব হয়ে যায়। একদিন রাত্রিবেলায় তাকে বেডরুমে ঢুকে দেখে নেই, সে গায়েব হয়ে যায়। তো বড় খালা বড় হয়, অনেক বড় হয়, তার বিয়ে হয়, তখন সবাই রিজিউম করে নেয় যে সে নানি আম্মু মারা গেছে। তো বড় খালার ফার্স্ট বেবিটা যখন হয়, তখন ফ্যামিলিতে সবাই খুব খুশি, হ্যাঁ এরকম ফ্যামিলির প্রথম ছেলে হয়েছে, এখন সাথে টেক কেয়ার, সবাই খুব টেক কেয়ার করছে। এখন বাসা ভর্তি মানুষ, এটা আমার বড় খালার বাসায় শ্বশুরবাড়িতে, আমার নানি তখন ওখানে থাকছিল। তো সবাই ওখানে থাকার পরে ওরা এরকম বেবি টেবি আদর করছে। তো 40th day মাথায় যেটা হয়, বাচ্চাটা গায়েব, কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না। রাত্রিবেলায় হঠাৎ করে কে জানি বাচ্চাটা, মানে কেউ টেরও পায়নি যে আমার খালার পাশে থেকে বাচ্চাটাকে জানিয়ে নিয়ে গেছে, কেউ খুঁজে পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না। পরে দেখা যায় যে বাথরুমে ভিতর দিকে দরজা আটকানো, দরজা খুলে দেখে যে বাচ্চাটা বালতির ভিতরে পড়া, মানে মৃত বাচ্চা। আমার নানা খুব ভয় পেয়ে যায়, সেভাবে এটা কি হলো, এটা তো সম্ভব হওয়ার কোনো কথা না, কারণ বাথরুমের একটা দরজা, আর কি এরকম 40 দিনের বাচ্চাটাকে এরকম বালতির ভিতরে মেরে ফেলবে। তারপর যেটা হয়, আমার বড় খালার দ্বিতীয় বাচ্চাটা হয়, 40 দিনের ঠিক মাথায় বেবিটা গায়েব, নেই কোথাও, কেউ খুঁজে পাচ্ছে না। এবার তাকে পায় ময়ার বালতিতে, কে মানে খামচি, কেউ খামচি মেরেছে, বুকে বাড়ি মেরেছে, ওই জন্য তার পিছনে মানে বোঝা যাচ্ছে যে ওকে 5 আঙ্গুলের দাগ ছিল এবং তাকে বালতি, ময়লার বালতির ভিতরে পাওয়া হয়। এবার আমার মেজো খালার ঘটনা, তার যখন বেবি হয়, মানে তখন আমার নানি ক্যান্টিনে যেহেতু সে জানতো এইসব জিনিস, তখন তার মাথায় ক্যান্টিনে খটকা লাগলো যে হোয়াট ইফ এই কারণে এটা হচ্ছে। তো 43 দিনের মাথায় আবার আমার নানি এবার ঘুমায়নি, সে সারা রাত ডিসিশন নিল সে জাগনা থাকবে এবং দেখতে কি হয়। ওয়াট হ্যাপেন ওয়াজ, সে জাগনা, সে বসে আছে, সে ওয়েট করছে যে কখন কি হয়। সে দেখে, সে প্রিটেন্ড করছে সে ঘুমাচ্ছে, রাত 3টা বা 2টার মাঝখানে একটা শ্যাডো টাইপের কিছু একটা রুমের ভিতরে এন্টার করলো এবং বাচ্চা দেখে এগিয়ে আসলো। তখন আমার নানি সাথে সাথে দোয়া দরুদ পড়া শুরু করে উপরে উঠে বসে পড়লো। তখন দেখে যে শ্যাডোটা চলে গেল। এরপরে দেখে যে এই বিপদটা বাচ্চাটার উপরে খালি 40 দিনের মাথায় আসে, তারপরে আর এরকম কোনো প্রবলেম হয়নি। এরপরে যেটা হয়, ফ্যামিলির এভরি ইয়ার ফ্যামিলিতে যখনই বাচ্চা হয়, 40 দিনের মাথায় বাচ্চাটাকে অনেক মানে দোয়া দুরু তাবি যা আছে সব পরে প্রোটেকশন দেওয়া হয়। এটা বলে প্রতিটা ডেজ অনেক খুশি হয়, অনেক বেশি খুশি হয় বাচ্চাটার জন্য। তো এরপর খালা গেল। এবার হচ্ছে আমাদের জেনারেশনের কথা, আমার বড় খালার মেয়ে বিয়ে হয়, মেয়ে হওয়ার পরে তার যখন বেবি হয় লাস্ট ইয়ার, তার বেবি হওয়ার পরে যেটা হয় যে আমার নানি ছিল না তখন, সে একটু দেশের বাইরে ছিল। তো আমার খালারাদের ওরা সবাই না কমপ্লিটলি ব্যাপারটা এত বছর যখন ঘটেনি ভুলে যায় যে আজকে গেছে 40 ডেজ পরে, এটা তো হয় না। তো হোয়াট হ্যাপেন ওয়াজ, তার বেবিটা এরকম আসলো, আসার পরে সে 30, এবার 40 দিনের মাথায় হয়নি, এবার 30 দিনের মাথায় বেবিটাকে সে তার খুলে আসো। সে ও তার আগে একটা ঘটনা আমি বলে দিচ্ছি। তো আজুলেখা বানোর একটা ছবি আছে, যে ছবিটা আমাদের বাসায় টাঙ্গানো, মানে আমার নানির বাড়িতে একটা ফ্রেমের মধ্যে আছে। তো ওটা আমরা সবাই দেখেছি, তো আমার কাজিনরা যেহেতু চোখের সামনে থাকে, আমরা কখনো ওরকমভাবে দেখি, আমার প্রত্যেক দিন প্রায় নানি বাড়ি যখনই যান ওই ছবিটা দেখি, কিন্তু আমরা কখনো ওরকম জিজ্ঞেস জানি যে এটা নানির আমলে বা কোনো কিছু একটা থাকে না, যে সাবকনশিয়াস মাইন্ডে ছবিটা থাকে, বাট ইউ ডোন্ট নো এটা কি, এটা আমাদের সবার মাথার মধ্যে একটু ছিল। তো হোয়াট হ্যাপেন ওয়াজ, বেবিটা আমরা তখন কেউ ফ্যামিলি এই ঘটনাটা জানতাম না যে আমাদের ফ্যামিলিতে এরকম আছে। তো আমার কাজিনের যখন বেবিটা হয়, বেবিটা হওয়ার পরে 30 দিনের মাথায় সে বেবিটাকে নিয়ে আগে করে ঘুমাচ্ছে, তুমি যাক না বেবিটাও যাক না। তো রাত 2টোর সময় তার শুয়ে আছে, এমন সময় অন্ধকার রুমের মধ্যে সে টের পেল কেউ একজন এন্টার করেছে। তো সে ভয় পেয়ে গেছে, এটা কি হলো, এটা কি হলো। সে টের পেল যে ওই জিনিসটা আসলো, একটা শ্যাডোর মতন সামথিং আসলো রুমের মধ্যে, আসার পরে বেবিটার কাছে আসলো। তো সে ভয় পেয়ে গেছে, এটা কিছু একটা মানুষ না, মানুষ হলে জিনিস হেঁটে আসবে, এটা ফ্লোট করে আসছে। সে তখন সাথে সাথে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে, সে দোয়া দরুদ পড়া শুরু করে, যে মুমেন্ট সে দোয়া দরুদ পড়া শুরু করছে, সে জিনিসটা একটু এগিয়ে এগিয়ে চলে পিছনে ব্যাক করছে। তো সে তার বেবি, তার হাজবেন্ডটা পাশে ছিল, তো সে খুব সাহসে আমার কাজিন সে উঠে উঠে অন্ধকারে একটু লাইট আছে ওখানে দৌড় মারে, দেখছি জিনিসটা ভেসে ভেসে যাচ্ছে পুরো কালো, বা তার মনে হলো যে সাইড ফেস থেকে একটা মহিলাকে দেখলো সে, আর এটা বেশ বয়স্ক একটা মহিলা, কিন্তু তার মনে হলো যে সে মহিলাকে চিনে, কিন্তু মহিলা চিনলে এটা ব্যাপার না, মহিলাটা কেন আমি ভেসে ভেসে চলে যাবো। সে খুব ভয় পেয়ে যায়, এবং ওয়ান হি কমস ব্যাক রুমের মধ্যে দেখে যে তার বেবিটার সাইডে একটা খামচি আছে। তারপর যেটা তার ভয় লাগে যে এটা কি হলো, বেবিটা একটা খামচি পেলো, ওটা কেমনে হলো, আচ্ছা সে ভাবলো আছে ঠিক আছে বেবিটা মেবি আমার হাতের খামচি লাগলো, বাট তখন সে দোয়া দৌড় পরে নানিকে বলবে, সে কাউকে এই কথাটা বলার আগে সে তার নানিকে বলতে চেয়েছে, ওটা জানে যে আমাদের নানি এরকম ড্রিম ড্রিম ডিল করে বা এইসব জিনিস জানে, তো তাকে আগে বলাটা ভালো হবে। তো সেদিন রাতে সে ঘুমায় দোয়া দৌড় পরে যখন ঘুমিয়ে যায়, তখন সে স্বপ্নে দেখে যে সেই মহিলাটা যার সাইড ফেসটা সে দেখে, ওই মহিলাটা তার স্বপ্নে এসে বলছে যে তুমি এই বাচ্চাটা আর কয়েকদিন বাঁচিয়ে রাখতে পারবে, আমি আসবো এবং তো বাচ্চাটা নিয়ে যাবো, তুই দেখিস আমি নিয়ে যাবো, আমার দরকার এই বাচ্চাটাকে, আমি নিয়ে যাবো, আর যতবার তোরা বাচ্চা দিবি আমি নিয়ে যাবো, এটা বলে। তো সে খুব ভয় পেয়ে যায়, ইট ওয়াজ লাইক আ ভেরি ব্যাড নাইটমেয়ার। সে উঠে সব চা ওয়েট করে না, সে আমার নানিকে দেশের বাইরে কল দেয়, দুবাই কল দেয়, আমার নানিকে বলে যে দেখেন নানি আমি এরকম ঘটনা দেখেছি, আপনি প্লিজ তাড়াতাড়ি আসেন। তো আমার নানিকে এসে খুব চিল্লা চিল্লি আমার খালাদের উপরে যে তোমরা তো জানো, তোমরা জানো এরকম প্রবলেম আছে, তোমরা কেন এরকম বাচ্চাটাকে দেখে রাখতেছো না, ফার্স্ট 40 দিন এরকম অনেক প্রবলেম হয়। তো আবার তাবিজ তাবিজ পরিয়ে দেওয়া হয় এবং প্রতিদিন পার হওয়ার পরে বাচ্চাটা ও বাচ্চাটা একটু সিক হয়ে পড়ে, একটু যাতে খামছি, ঘুম থেকে উঠিয়ে রাখে, স্বপ্নটা দেখার পরে যে বেবিটার গায়ে অনেক খামছি ছিল, তো বেবিটা এমনিও অনেক ছোট এবং তার এরকম অসুস্থ হয়ে পড়ে, একটু অনেক ক্রিটিক্যাল হয়ে পড়ে, পরে সিউজ পায়, বেবিটা পরে 40 দিন পার হওয়ার পরে সিউজ ফাইন। পরে আমার নানি তখনও আমার কাজিনকে পুরো ঘটনা বলেনি। তো বেবিটাকে নিয়ে ফার্স্ট 40 দিন পার হওয়ার পরে বাসায় নানির বাড়ি যাওয়া হয়। যখন নানির বাড়ি যায় গিয়ে সে ওখানে বসে আছে, বসে আসার পরে সে হঠাৎ করে তার চোখ পড়লো ওই ছবিটার দিকে। তখন সে বলে যে নানি আমি যে স্বপ্নতে মহিলাটাকে দেখেছি এটা কিন্তু এই মহিলাটাই ছিল। তখন নানি তাকে খুলে সব ঘটনা বলে যে তার মা বলি দেয় এবং তার মা ব্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে করতে যেটা হয় সে একদম গায়েব হয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, এবং এখনও বিলিভ করা হয় আমাদের ফ্যামিলিতে যে কোনো যদি বেবি হয় তাকে 40 দিন পর্যন্ত অনেক অনেক কেয়ারফুলি রাখা হয়। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার কাজিনদের ক্ষেত্রে হয়েছে, এবং এই যে আমার কাজিনদের বেবিদের ক্ষেত্রেও হচ্ছে যে 40 দিন পর্যন্ত তাকে অনেক দোয়া দুরুদ এবং অনেক ভালোভাবে রাখা হয়, বিকজ ইনি এসে বা ইনি ওনার এরকম নজর আছে, উনি সে এসে এরকম বাচ্চাগুলিকে সামহাও নিয়ে যায় এবং সে বাচ্চাগুলিকে বলি দিয়ে দেয়। তো এটা হচ্ছে আমার ঘটনা, I hope you guys like it.
ডায়াল করতে হবে এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি সেখান থেকে পুনরায় শুনে ফেলতে পারবেন। এবং আপনি যদি চান যে ভূত এফএম টিউনটাকে আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে লিখতে হবে 92125 এবং এটা সেন্ড করতে হবে 3123 নাম্বারে। ব্যাস এই যে টিউনটি এখন মাসুম প্লে করছে এই টিউনটি হয়ে যাবে আপনার। শুধুমাত্র আপনি কোড নাম্বারটি মনে রাখুন, কোড নাম্বারটি হচ্ছে 92125। যাই হোক, আপনি চাইলেই এটা আপনার টিউন করে ফেলতে পারেন। আমি আরও একটা ঘটনায় যেতে চাই, তার আগে কিছু SMS পড়বো অবশ্য। না আমার দেখতে পাচ্ছি না সাহিদ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন এবং আমি আমি দেখতে পাচ্ছি বিপ্লব KMC থেকে আমাদের SMS করেছেন, অপু আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রোমেল, এছাড়া আমাদের SMS করেছেন মোহাম্মদ রানা, ইমরুল কায়েস সাভার থেকে তিনি SMS করেছেন, সমর আমাদের SMS করেছেন, SMS করেছেন পার্থ বগুড়া থেকে, এছাড়া আমাদেরকে বিপ্লব SMS করেছেন, উদয় আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম, আমাদেরকে এছাড়া SMS করেছেন সোহান, SMS করেছেন আদিব, SMS করেছেন রহিম রাজশাহী থেকে, এছাড়া আমাদের তোতন SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে স্বর্ণা, SMS করেছেন আমাদেরকে দিগন্ত, এছাড়াও SMS করেছেন রূপম সহ আরও অনেকে, সামির চট্টগ্রাম থেকে SMS করেছেন, তুষার বাঘা থেকে SMS করেছেন, মিজান আমাদের SMS করেছেন, SMS করেছেন সবুজ চট্টগ্রাম থেকে, সিয়াম আমাদের SMS করেছেন, অদিত প্রীতম প্রতীক আমাদের SMS করেছেন, আমাদেরকে তিলোভা SMS করেছেন, সাহস আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও হাশেম, নুহাস, মাহমুদা সহ আরো অনেকে আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা চলে যাবো একটা ঘটনায়, এই ঘটনাটি আমাদের একজন পাঠিয়েছেন, তিনি এখানে উপস্থিত নেই, আমি সেই ঘটনাটি তার মতো করে পড়ে শোনাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি ঘটনাগুলো পাঠালাম, আপনার ভালো লাগলে আমাকে বলবেন, আমি ঘটনাগুলো শেয়ার করতে চাই। তো এই ঘটনাগুলো মধ্যে থেকে যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, যে ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার বাড়ি আমাদের গ্রামের দক্ষিণ পাশে, আর আমাদের গ্রামের দক্ষিণ দিক দিয়ে একটা খাল আছে, খালের একটা নির্দিষ্ট জায়গায় ঘটনাগুলো ঘটেছে। এবং প্রথম ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগে, একদিন সকালে সবাই যখন তাদের জমিতে কাজের জন্য গিয়েছিল তখন তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। আর এই অদ্ভুত জিনিসটা হলো একটা লোক মাথার সম্পূর্ণ খালের কাদার নিচে ডোবানো এবং তার পা ছিল ওপরের দিকে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং কাছে আসতে সাহস করে। আমার নানা দেখে আসে এবং মাকে যেতে বারণ করে। ঘটনাটি দুপুরের মধ্যে সারা গ্রামে ছড়িয়ে পড়ে এবং দুপুরে মৌলবী বাড়ি থেকে কিছু লোক আসলো দেখতে, কারণ তাদের বাড়ির আব্দুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত রাত থেকে। এই লাশটি আব্দুলের কিনা সেটা দেখার জন্য তারা ওপরে উঠল এবং কাদা পরিষ্কার করে দেখলো এটা আব্দুলের লাশ, তারা লাশটি নিয়ে যায়। তারপরে যে ঘটনাটি ঘটে তা আমার বড় খালার শ্বশুরের সাথে ঘটেছে। তখন বৈশাখ মাস আর এ সময় বৃষ্টি হলে খালে প্রচুর মাছ পাওয়া যায়। তো আমার ওই নানা মাছ ধরতে যান সকালে। সকালে খালের আশেপাশে তখন কোনো বাড়ি ছিল না আর চারিদিকে শুধু বিস্তৃত ধানি জমি। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর তাকে ডেকে আনতে যাওয়া হয়। ডেকে আনতে গিয়েছিল তারই ছেলে, গিয়ে যা দেখল তা কেউ চিন্তাও করেনি। খালের যে স্থানে আগের ঘটনা ঘটেছে ঠিক ওইখানেই মৃত অবস্থায় নানা পড়ে আছে, তার মাছ ধরার সরঞ্জাম ডোলা এবং জাল তার পাশেই পড়েছিল। নানা খালের ঢালে পড়েছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো মাছ ধরেনি, এসেই মারা গেছে। এমন সুস্থ সবল লোক বাড়ি থেকে এসেই মারা গেল, আসলে কি হয়েছিল তার সাথে তা আজও কেউ বলতে পারেনি। তার কয়েক বছর পরে যে ঘটনাটি ঘটে তা আরো ভয়ঙ্কর এবং এই ঘটনার ব্যাখ্যা সবাই জানতে পারে। এই ঘটনাটি আমার নানা বাড়ির পাশের বাড়ির কাজের লোকের সাথে ঘটেছে। খালের ওই জায়গায় ওপরে জমিতে নানাদের বাড়ির পাশের লোকদের ছিল এবং জমির ধানই ছিল বলে একটু উঁচু হওয়াতে সেখানে পাটের চাষ করত। সে সময়টা ছিল শীতকাল, পাটের চারা নিড়ানোর সময়। ওই দিন অনেক ঘন কুয়াশা ছিল, লোকটি সকাল করে খেতে চলে যায় কাজ করার জন্য। সকালে 9টার দিকে কাজের লোকের জন্য সকালে রাস্তা নিয়ে যাওয়া হয়। সে খাবার খেয়ে খেতে যায় এবং সে বাড়ির বড় ছেলে। উনি ক্ষেতের পারে যাওয়ার পর দেখলো যে কাজের লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি তখন দূরে অন্য জমিতে কাজ করতে এসেছে এমন লোক দেখে এনে দুজনে মিলে কাজের লোকটিকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। অনেকক্ষণ মাথায় পানি দেওয়ার পর লোকটি জ্ঞান ফেরে। তার কাছ থেকে সবাই জানতে পারে আসল ঘটনা কি। কুয়াশার কারণে খুব বেশি জায়গা দেখা যাচ্ছিল না। তিনি যখন ক্ষেত নিড়াতে নিড়াতে সামনের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ করে দেখতে পেলেন একটা কাফন মোড়ানো লাশ ক্ষেতের মাঝখানে পড়ে আছে। লাশের চেহারা দেখা যাচ্ছে না, কারণ লাশ কবরে নামানোর আগে যেমন সাদা এবং পা দুটো দুই দিকে বাধা অবস্থায় থাকে সেমন তেমনই ছিল। মনে হচ্ছিল এই মাত্র লাশটি কবরে নামানো হবে। এই দৃশ্যটি দেখে তিনি কোনো কিছু না ভেবেই অজ্ঞান হয়ে যান এবং পরে ওই লোকটি ওই বাড়িতে কাজ করেনি, তার দেশের বাড়িতে চলে যায়। এই ছিল ঘটনা। উনি স্টুডিওতে এসেও ঘটনা শেয়ার করতে চেয়েছেন। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যদি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে আপনার আরো কিছু ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ইমেল আইডি হচ্ছে bhutasamay@bhutasamay.fm, যারা জানেন না তাদের জন্য বলছি, এবং স্পেলিংটা হচ্ছে bhutasamay@radioforty.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে ঘটনা লিখে পাঠান। শুরুতে অবশ্যই দয়া করে উল্লেখ করবেন আপনি ঘটনাটি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে স্টুডিওতে আমরা আপনার ঘটনাটি পড়ে শুনে আছি। আর দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনার ঘটনাটি আপনি রেকর্ড করে তারপরে আমাদেরকে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। আমরা সেটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আরো একজন নতুন অতিথি, আমরা চলে যাব তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন।
হ্যালো লিসনার, আমি নাকি বলছি। আর যেটা শুরুতে বলবো, ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আর আমি আমার দুটো ফ্রেন্ডকে উইশ করতে চাই, জামিল অলিভিয়া। ধন্যবাদ তোমাকে আমাকে এখানে আসার জন্য।
আমরা ঘটনা
জি অবশ্যই ঘটনাটি ঘটেছিল যে খুলনায়, খুলনার আদমপুর গ্রামে। তো আদমপুর গ্রামের একটি পার্ক ছিল, তো পার্কের মানে একটি কোনেতে নিজস্ব কেনা ছোট জায়গা ছিল এক ভদ্রলোকের। তো ভদ্রলোকের নামটি ছিল ফটিক। তো ফটিককে ওই এলাকায় যারা থাকতো তারা সবাই ফটিক ভাই বলে সম্বোধন করত। আর যেটা ছিল যে তো ফটিক ভাই একদিন দিনের কার্যক্রম সেরে সন্ধ্যা ঘরে ফিরলেন এবং ফিরে উনি রেস্ট করছেন। রেস্ট করার পাশাপাশি উনি মানে রেডিও ছেড়ে গান শুনছিলেন একটু ইয়া ফিল করার জন্য। আর যেটা হচ্ছে যে ওনার বলে রাখি যে ওনার ঘরের পেছনের দিকে দুটো পুকুর ছিল, আর এমনভাবে ছিল যে দূর থেকে দেখলে মনে হয় ওখানে একটি পুকুর আছে। আর পুকুরের মধ্যে বেশ ইয়া ছিল, কচুরিপানা ছিল, ভর্তি ছিল, আর মানে ম্যাক্সিমাম জায়গায় কচুরিপানা ভর্তি ছিল, আর কিছু কিছু জায়গায় মানে পানি দেখা যেত ছিল না কচুরিপানা। আর দেন যেটা হয়েছে যে গান শুনতে শুনতে ফটিক ভাইয়া একটা শব্দ শুনতে পেলেন এবং শব্দটা এমন ছিল যে সামথিং লাইক দ্যাট কেউ যদি পানি ও হাতের সংস্পর্শে নাড়াচাড়া করে কিংবা মানে পানির সাথে হাত মিলিয়ে যদি হাততালি দেয় ঠিক মানে যেরকম আওয়াজটি পাওয়া যায় প্রায় ঠিক সেই আওয়াজটি পাচ্ছেন উনি। তো পাওয়ার পরে উনি মানে একটু ভাবলেন যে মানে মনের ভিতরে একটু প্রশ্ন জাগল যে আর পুকুর ছাড়া পানি শব্দ আসবে কোথ থেকে, আর পুকুর থেকে যদি পানি শব্দ এসে থাকে তাহলে এই পুকুর তো কোনো নামে না, নামার প্রশ্নই আসে না। আর তখন ঠিক আটটা না সাতটা সাড়ে সাতটা আটটা বাজে। তো আপনারা জানেন যে রাতে গ্রামের গ্রামে গ্রামে এখানে যে রাত আটটা সাড়ে সাতটা এরকম বাজলে তো প্রায় মধ্যরাতেই বলা যেতে পারে। তো যেটা ছিল যে উনি এরকম ভাবার ইয়া ছিল, তো এলাকার প্রায় সবাই জানতো যে পুকুরটি পরিত্যক্ত, আর ফুটি ভাইয়ের ব্যাপারে জানতেন এই ব্যাপারে এই পুকুরে ঘটে যাওয়া বেশ কয়েকবার আগের ঘটনা সম্পর্কে। আর যেটা এখানে বলবো যে শব্দ শোনার পর ফটিক ভাই দেরি না করে এবার মানে টস নিয়ে হাতের কাছে টস পেয়েছেন এবং টস নিয়ে এবং চলে গেলেন পুকুরের পাড়ে এবং দূর থেকে যেটা দেখলেন মানে মানে হালকা অন্ধকার যতটুকু আঁচ করলেন এবং দেখতে পারলেন যে উনি পুকুরে পাশে ছিল আম গাছ, তো আম গাছ থেকে কেউ লাভ দিচ্ছে এমন অবস্থায় দেখলেন কোনো একজনকে। উনি কিছুটা থমকে গিয়েছেন, তারপর থমকে যাওয়ার পরে উনি মানে কতক্ষণ স্টিল এখানে দাঁড়িয়েছিলেন মুখ করছেন না এবং উনি আরো ক্লিয়ার